This track was downloaded from FusionBD.com.
করিম সাহেব এবার রেগিয়ে গেলেন। তারপর সে আর কিছু না ভেবে দরজাটা খুলে দিলেন, আর তখনই তার রক্ত যেন হিম হয়ে যেতে লাগলো। ভয় আর সে কোনো কথাই বলতে পারলো না। কি দেখতে পেলেন করিম সাহেব যা দেখে তার রক্ত একদম হিম হয়ে গেল? জানতে হলে শুনুন কুয়াশা। আজ রাত 11টার খবর।
সবাইকে স্বাগত জানাচ্ছি শারমিন এবিসি রেডিও 99.2। শুরু হয়ে গেছে আপনার পছন্দের অনুষ্ঠান কুয়াশা। আর অনেক বন্ধু আছে সাথে, অনেকে চলে এসেছি ইতিমধ্যে, কিন্তু আরো যারা আসতে চান বা লিখতে চান আগে ভাগে জানিয়ে দিচ্ছি 2221 এই নাম্বারে আমাকে মেসেজ পাঠা যাবে। মেসেজ পাঠানোর নিয়মটা বলে দিচ্ছি, মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন সেটা লিখে নাম সহ পাঠিয়ে দিতে হবে 2221-এ। আর আজকের মূল কাহিনীতে যাবার আগে খুব চমৎকার গল্প আছে আজকে প্রথম ঘন্টায় এবং পরের ঘন্টাতেও। এবং আজকের পরের ঘন্টাটির মূল কাহিনী পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, গত সপ্তাহে একজন শ্রোতা পাঠিয়েছিলেন। আর কুয়াশার যে বইটি বেরিয়েছে সেটি যারা কালেক্ট করতে চান তাদেরকে যেতে হবে বইমেলায়। বইমেলা উন্নয়ন প্রকাশন 247-248-249 নম্বর স্টল। আর আমি আবার কবে যাবো জানি না, তবে আজকে আমার সঙ্গে দেখা করতে পারিনি নাফি, তাই লিখে পাঠিয়েছে শামিন আপু বইমেলায় তোমার সাথে দেখা করতে পারিনি কারণ আমি এসএসসি এক্সাম দিচ্ছি, বাট কুয়াশাতে সবসময় তোমাকে এসএমএস করি, অনেক ধন্যবাদ, আগে পড়াশোনা তারপরে অন্য কিছু। মারজান মাহবুব লিখেছে উত্তরা থেকে, হাই শামিন আপু, তোমার জন্য অনেক সালাম, অনেক ধন্যবাদ। আমার নাম রকি, শামিন আপু কেমন আছো? আমি প্রতি সোমবার কুয়াশা শুনি, আজ আমরা তিন ফ্রেন্ড মিলে শুনছি কুয়াশা, আমি সুরভি বৃষ্টি। ভালো। তুহিন লিখেছে জয়দেবপুর থেকে, শামিন আপু আমি তোমার সাথে ভূতের জগতে যাওয়ার জন্য প্রস্তুত, আশা করি আজকে তুমি আমাদের নাইস কোনো গল্প উপহার দেবে। দুটো কাহিনী আছে, প্রথম ঘন্টায় যেটা সেতু পড়ে শোনায় সেটা তো আছেই, পরের ঘন্টা তো দ্বিতীয় ঘন্টা খুব চমৎকার গল্প আছে, সো ডোন্ট মিস। আর কাজীপাড়া থেকে লিখেছে মাহমুদুল আমিন ইকতার, লিখেছে সন্দীপ থেকে, শামিন আপনি আমি তোমাকে বড় বোনের মতো রেসপেক্ট করি, আমি তোমার শো শুনি, আর তুমি কিনা আমাকে একদম ভুলে গেছো। না আমি ভুলে যাইনি, না লিখলে কেমন করে মনে রাখবো বলো। রিয়া লিখেছে আমি ইওর ওল্ড ফ্রেন্ড অ্যান্ড আই এম লিসনিং টু ইউ, হাউ আর ইউ অ্যান্ড আই লাইক ইউর ভয়েস, থ্যাংক ইউ সো মাচ রিয়া। আরও দেখি আর কি লিখেছে, কোহিনুর লিখেছে প্যারিদাস রোড থেকে, হাই শামিন আপনি কেমন আছো? প্রেম রোগের গিফট দেওয়ার সময় তুমি অ্যান্ড বিপি শনিবার থাকবে, শনিবার তো আমরা থাকি, তো তুমি যখন নিতে আসবে কালেক্ট করতে আসবে তখন অবশ্যই তোমার সঙ্গে দেখা হবে। আর এফাকে জানিয়ে রাখছি আমাদের কুয়াশায় আপাতত এই কয়েক এই মাস পর্যন্ত আমরা প্রতি সপ্তাহে তিনজন আমাদের সৌভাগ্যবান শ্রোতা যারা আছেন সেখান থেকে তিনজন আমরা লটারির মাধ্যমে বেছে নেবো, যারা এসএমএস পাঠাচ্ছেন তাদের মধ্য থেকে, বিশেষ করে নিয়মিত যারা পাঠাচ্ছেন বা নিয়মিত লিখেন আমাদেরকে সবসময় কুয়াশার সঙ্গে থাকে, সেখান থেকে তিনজনকে আমরা বাছাই করে গত সপ্তাহে তিনজন পেয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এবং এই সপ্তাহে যারা আজকে বিশেষ করে আজকের এই আয়োজন শুনে যারা পাচ্ছেন বা যারা সঙ্গে থাকে তাদের মধ্যে থেকে নাম বাছাই করে দেওয়া হবে দুটো বই, একটা হচ্ছে আজ শারমিন সম্পর্কিত কুয়াশা যেটা অন্বেষণ প্রকাশন থেকে বের হয়েছে, এবং আরেকটি বই হচ্ছে হাসান হাবিবের, তার নাম হচ্ছে ক্রাইম অ্যান্ড জোকস। আর মজার বিষয় হচ্ছে এই বই দুটো উপহার দিচ্ছে আমাদেরই একজন শ্রোতা, আর একজন শ্রোতা বন্ধু রংপুর বয়। তো ঠিক আছে, আজকে আমরা প্রথম কাহিনী শুনবো যেটা সেতু পড়ে শোনাবে, প্রথম ঘন্টার কাহিনীর নাম হচ্ছে ছায়া সঙ্গী, হুমায়ুন আহমেদের লেখা। যারা হুমায়ুন ভক্ত আছেন নিশ্চয়ই অনেক খুশি হয়েছেন। তো ঠিক আছে, আমরা এখন শুনছি প্রথম অংশটুকু, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে পরের অংশে চলে যাবো, তারপর আমার সঙ্গে আবার কথা হবে। আবার লিখে কথা হবে, ঠিকানা জানিয়ে দিচ্ছি যে কোনো মোবাইল থেকে 2221। আর যে শামিন আছে আপনার সঙ্গে কুয়াশা, আপনি শুনছেন এবিসি রেডিও 99.2।
প্রতি বছর শীতের ছুটির সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসবো, দলবল নিয়ে যাব, হইচই করা যাবে, আমার বাচ্চারা কখনোই গ্রাম দেখেনি, তারা খুশি হবে, পুকুরে ঝাঁপাঝাঁপি করতে পারবে, শাপলা ফুল যে শুধুই মতিঝিলের সামনেই ফোটে না, অন্যান্য জায়গাতেও ফোটে, তাও তারা স্বচক্ষে দেখতে পারবে। আমার বেশিরভাগ পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজে লাগাতে পারিনি। এটা কেমন করে জানি লেগে গেল, একদিন সত্যি সত্যি রওনা হলাম। আমাদের গ্রামটাকে অজ বললেও সম্মান দেখানো হয়। যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়েও সেখানে পৌঁছতে হয় গরুর গাড়িতে, বর্ষার সময় নৌকা। তবে মাঝখানে একটা হাওর পরে বলে সেই যাত্রা অগ্রস্ত যাত্রার মতো। অনেকদিন পর গ্রামে গিয়ে ভালো লাগলো, দেখলাম আমার বাচ্চাদের আনন্দ বর্ধনের জন্য সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। কোথেকে যেন একটা হাত ভিজিয়ে বেতও ঘোড়া জোগাড় করা হয়েছে। এই ঘোড়া নাড়াচাড়া করে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। খুব বেশি বিরক্ত হলে দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ করে এবং লেজটা নাড়ে। বাচ্চারা এত বড় একটা জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি, দুদিন যেন একসঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে। তাদের অসংখ্য বন্ধু বান্ধব জুটে গেল, যেখানেই যায় তাদের সঙ্গে গোটা পঞ্চাশের ছেলে বলে তো থাকেই। আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয়। আমার বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত, তারা তাদের যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করলো। কেউ কবিতা বলছে, কেউ গান, কেউ ছড়া। আমি এক গাদা বই সঙ্গে নিয়ে গিয়েছিলাম, আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেওয়া, শুয়ে বসে বই পড়া, খুব বেশি ইচ্ছা করলে খাতা কলম নিয়ে বসা। একটি উপন্যাস অর্ধেকের মতো লিখেছিলাম, বাকিটা কিছুতেই লিখতে ইচ্ছা করছিল না। পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি, নতুন পরিবেশ যদি লিখতে ইচ্ছে করে। প্রথম কিছুদিন বই বা লেখা কোনোটাই নিয়ে বসা হতো না। সারাক্ষণই লোকজন আসছে, তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল বিষয় নিয়ে আলোচনায় উৎসাহী, এসেই বলবে,
দেশের অবস্থাটা কি গন্ধে সরবিয়া, বড়ই চিন্তা যুক্ত আছি মোরা। দেশের হইলটা কি, কি দেশ ছিল আর কি হইল।
দিন চার পাঁচেকের পর সবাই বুঝে গেল দেশ সম্পর্কে আমি কিছুই জানি না, গল্প গুজবও তেমন করতে পারি না। তারা আমাকে রেহাই দিল, আমি হাফ ছেড়ে বাঁচলাম। গ্রামের নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমি লেখালেখির প্রবল আগ্রহ বোধ করলাম। অসমাপ্ত পাণ্ডুলিপি নিয়ে বসলাম, সারাদিন লেখালেখি কাটাকুটি করে সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে করে বেড়াতে বের হই। চমৎকার লাগে। প্রায় রাতেই একজন দুজন করে গাতক আসে, এরা জ্যোৎস্না ভেজা উঠানে বসে চমৎকার গান করে। ও মনা, ওই কথাটা না জানলে প্রাণে বাঁচতাম না। না না না, আমি প্রাণে বাঁচতাম না। সময়টা বড় চমৎকার কাটতে লাগলো, লেখার ব্যাপারে আগ্রহ বাড়তেই লাগলো, সারা দিনে লিখি। এক দুপুরের কথা, এক মনে লিখছি, জানালার পাশে খুট করে শব্দ হলো, তাকিয়ে দেখি খালি গায়ে রোগা মতো 10-11 বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে। জানালার ওপাশ থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে, চোখে চোখ পড়লে পালিয়ে যায়। আজ পালালো না। আমি বললাম, কিরে? সে চট করে মাথা নামিয়ে ফেলল। আমি বললাম, চলে গেলি নাকি? আর থেকে বলল,
না।
নাম কি রে তোর?
মন্টেজুনিয়া।
আয় ভিতরে।
না।
আর কোনো কথাবার্তা হলো না। আমি লেখায় ডুবে গেলাম। ঘু ঘু ডাকা শ্রান্ত দুপুরে লেখালেখির আনন্দে অন্যরকম। মন্তাজ মিয়ার কথা ভুলে গেলাম। পরদিন আবার এই ব্যাপার, জানালার ওপাশে মন্তাজ মিয়া, বড় বড় কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার মন্তাজ মিয়া, আয় ভেতরে। সে ভেতরে ঢুকল। আমি বললাম, থাকিস কোথায় তুই? উত্তরে সে পোকা খাওয়া দাঁত বের করে হাসলো। স্কুলে যাস না? আবার হাসি। আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম। সে তার এই বিরল সৌভাগ্যে অভিভূত হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। কাগজটার গন্ধ শুকলো, গালের উপর খানিকক্ষণ চেপে রেখে উল্কার বেগে বেরিয়ে গেল। রাতে খেতে খেতে আমার ছোট চাচা বললেন, মন্তধরম যদা তোমার কাছে নাকি আসে, আসলে একটা চপ দিয়ে দিবা, দিয়ে আসতো যাই দেখে তুলে নিয়ে যায়, ঋষি মানায় গেছে দিবা না, দুই দিন পর পর মার খায় তাতেও কোনো হুশ হয় না। তোমার এখানে এসে কি করে ও?
কিছু করে না,
চুরির সন্ধানে আছে, কে জানে এর মধ্যে হয়তো কলম টলম নিয়ে নিয়েছে।
না ও কিছু নেয়নি,
ভালো করে খুঁজে টুজে দেখো, কিছুই বলা যায় না, ওই ছেলের অনেক সেই ঘটনা।
কি ঘটনা?
আছে অনেক ঘটনা বলবো এক সময়।
পরদিন সকালে যথারীতি লেখালেখি শুরু করেছি, হইচই শুনে বের হয়ে এলাম। অবাক হয়ে দেখি মন্তাজ মিয়াকে তিন চারজন চ্যাংলা করে নিয়ে এসেছে। ছেলেটা ফোপাচ্ছে, বোঝাই যাচ্ছে প্রচন্ড মার খেয়েছে, ঠোঁট ফেটে রক্ত পড়ছে, একদিকের গাল ফুলে আছে। আমি বললাম, কি ব্যাপার? শাস্তিদাতার একজন বললেন,
দেখেন তো এই কলমটা আপনার নাকি, মন্তাজ হারামজাদার হাতে ছিল।
দেখলাম কলমটা আমারই, চার পাঁচ টাকা দামের বল পয়েন্ট, এমন কোন মহার্ঘ বস্তু নয়, আমার কাছে চাইলেই দিয়ে দিতাম, চুরি করার কোনো প্রয়োজন ছিল না। মনটা একটু খারাপই হলো, বাচ্চা ছেলেটা চুরি শিখলো কেন, বড় হয়ে করবে কি?
ভাই সব কলমটা আপনার?
হ্যাঁ, তবে আমি ওটাকে দিয়েছি, ছেড়ে দিন। বাচ্চা ছেলে এত মারধর করছেন কেন? মারধর করার আগে আমাকে জিজ্ঞেস করে নেবেন না। শাস্তিদাতা নির্বিকার ভঙ্গিতে বলল,
এই মাইরে ওর কিছু হয় না, এটা ওর কাছে পানি ভাত, মায়ের না খাইলে ওর ভাত হজম হয় না।
মন্তাজ মিয়া বিস্মিত চোখে আমাকে দেখছে। তাকে দেখে মনে হলো সে তার ক্ষুদ্র জীবনে এই প্রথম একজনকে দেখেছে যে চুরি করার পরও তাকে চোর বলেনি। মন্তাজ মিয়া নিঃশব্দে বাকি দিনটা জানালার ওপাশে বসে রইল। অন্যদিন তার সঙ্গে দু একটা কথাবার্তা বলি, আজ একটাও কথা বলা হলো না, মেজাজটা খারাপ হয়েছিল। এই বয়সে একটা ছেলে চুরি শিখবে কেন? মন্তাজ মিয়ার যে বিশেষ একটা ঘটনা আছে তা জানলাম আমার ছোট চাচির কাছে। চুরির ঘটনারও দুদিন পর। গ্রামের মানুষদের এই একটা অদ্ভুত ব্যাপার, কোন ঘটনা যে গুরুত্বপূর্ণ, কোনটা তুচ্ছ তা এরা বুঝতে পারে না। মন্তাজ মিয়ার জীবনে এত বড় একটা ব্যাপার কেউ আমাকে এতদিনও বলেনি, অথচ তুচ্ছ সব বিষয় অনেকবার করে শোনা হয়ে গেছে। মন্তাজ মিয়ার ঘটনা এই, তিন বছর আগে কার্তিক মাসের মাঝামাঝি
মন্তাজ মিয়া দুপুরে প্রবল জ্বর নিয়ে বাড়ি ফেরেন। সেই জ্বরের প্রকোপ এতই বেশি যে শেষ পর্যন্ত মন্তাজ মিয়ার হতদরিদ্র বাবা একজন ডাক্তারকে নিয়ে আসেন। ডাক্তারানার কিছুক্ষণের মধ্যে মন্তাজ মিয়া মারা গেল। গ্রামের জন্ম এবং মৃত্যু দুটোই বেশ স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়। মন্তাজ মিয়ার মা কিছুক্ষণ চিৎকার করে কাঁদল, তার বাবাও খানিকক্ষণ আমার পুত কই গেল রে বলে চেঁচিয়ে স্বাভাবিক হয়ে গেল। বেঁচে থাকার প্রবল সংগ্রামে তাদের লেগে থাকতে হয়, পুত্র শোকে কাতর হলে চলে না। মরা মানুষ যত তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া হয় ততই নাকি সোয়াব, এবং কবর দিতে হয় দিনের আলো থাকতে থাকতে। কাজেই জুম্মা ঘরের পাশে মন্তাজ মিয়ার কবর হয়ে গেল। সবকিছুই ঘটলো খুবই স্বাভাবিকভাবে। অস্বাভাবিক ব্যাপার শুরু হলো দুপুর রাতের পর, যখন মন্তাজ মিয়ার বড় বোন রহিমা কমলাকান্তা থেকে উপস্থিত হল। কমলাকান্তা এখান থেকে 21 মাইল। এই দীর্ঘ পথ একটি গর্ভবতী মহিলা পায়ে হেঁটে চলে এলো এবং বাড়িতে পা দিয়েই চেঁচিয়ে বলল,
তোমরা করছো কি? মন্তাজ বাইরে আছে, খবর খুঁজে তারা বাইর করো, দেরি করবা না।
বলাই বাহুল্য কেউ তাকে পাত্তা দিল না। শোকে দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায়। কবর দিয়ে দেওয়ার পর নিকট আত্মীয় স্বজনরা সবসময় বলে ও মরে নাই, কিন্তু মন্তাজ মিয়ার বোন রহিমা এই ব্যাপারটা নিয়ে এত হইচই শুরু করলো যে সবাই বাধ্য হলো মাওলানা সাহেবকে ডেকে আনতে। রহিমা মাওলানা সাহেবের পায়ে গিয়ে পড়ল, কাঁপতে কাঁপতে বলল,
আপনি না বললে কবর খুঁড়ব না, আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি পা ছাড়তাম না, মন্তাজ বাইরে আছে।
মাওলানা সাহেব অনেক চেষ্টা করেও রহিমাকে ঝেড়ে ফেলতে পারলেন না। রহিমা বজ্র আচরণীতে পা ধরে বসে রইল। মাওলানা সাহেব বিরক্ত হয়ে বললেন,
বাচ্চা আছে বুঝলা কেমনে?
রহিমা ফোপাতে ফোপাতে বলল,
আমি জানি আমি জানি।
গ্রামের মাওলানারা অতি কোচিন্দিদার হয় বলে আমাদের একটা ধারণা আছে, এই ধারণা সত্যি নয়। মাওলানা সাহেব বললেন,
প্রয়োজনে কবর দ্বিতীয়বার খোঁড়া জায়েজ আছে, এই মেয়ের মনের শান্তির জন্য এটা করা যায়, হাদিস শরীফে আছে।
কবর খোঁড়া হলো, ভয়াবহ দৃশ্য। মন্তাজ মিয়া কবরের গায়ে হেলান দিয়ে বসে আছে, পিটপিট করে তাকাচ্ছে, হঠাৎ চোখে প্রবল আলো পড়ায় চোখ মেলতে পারছে না। কাফনের কাপড়ের এক খণ্ড লুঙ্গির মতো পেঁচিয়ে পড়া, অন্য দুটি খণ্ড সুন্দর করে ভাঁজ করা, অসংখ্য মানুষ জমা হয়ে আছে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে কারোর মুখে কথা সরল না। মাওলানা সাহেব বললেন,
হিরে মন্তাজ।
মন্তাজ মৃদু স্বরে বলল,
পানি পিয়াস লাগছে।
মাওলানা সাহেব হাত বাড়িয়ে তাকে কবর থেকে তুললেন। এই হচ্ছে মন্তাজ মিয়ার গল্প। আমি আমার এই জীবনে অদ্ভুত গল্প অনেক শুনেছি, এমন কখনো শুনিনি। ছোট চাচাকে বললাম, মন্তাজ তারপর আর কিছু বলেনি? অন্ধকার কবরে জ্ঞান ফিরবার পর কি দেখলো না দেখলো এইসব? ছোট চাচা বললেন,
না কিছু কয় না, আরাম দাদা বিরাট বজ্জা।
জিজ্ঞেস করেছেন কিছু?
কতজনে কত জিজ্ঞেস করছে, এক সাংবাদিকও এসেছিল, ছবি তুললো, কত কথা জিজ্ঞেস করলো, একটা শব্দ করে না হারামজাদা বদের হাড়টি।
আমি বললাম, কবর থেকে ফিরে এসে লোকজন বা কাউকে ভয় টাই পেত না?
প্রথম প্রথম পাইতো, তারপর আর না। আল্লাহ তালার কুদরত, আল্লাহ তালার কেরামতি, আমরা সামান্য মানুষ কি বুঝবো কাউ?
তা তো বটেই। আপনারা তার বোন রহিমাকে জিজ্ঞেস করেননি সে কি করে বুঝতে পারল মন্তাজ বেঁচে আছে?
জিজ্ঞেস করার কিছু নাই, এইটাও তোমার আল্লাহর কুদরত, উনার কেরামতি।
ধর্মকর্ম করুক বা না করুক, গ্রামের মানুষদের আল্লাহ তাআলার কুদরত এবং কেরামতির উপর অসীম ভক্তি। গ্রামের মানুষদের চরিত্র চমৎকার সব দিক আছে। অতি তুচ্ছ ঘটনা নিয়ে এরা প্রচুর মাতামাতি করে, আবার অনেক বড় বড় ঘটনা হজম করে ফেলে। দার্শনিকের মতো গলায় বলে আল্লাহর কুদরত। আমি ছোট চাচাকে বললাম, রহিমাকে একটু খবর দিয়ে আনানো যায় না? ছোট চাচা বিস্মিত হয়ে বললেন, কেন? কথা বলতাম,
খবর দেওয়ার দরকার নাই, এমনি আসবো।
এমনিতেই আসবে কেন? ছোট চাচা বললেন,
তুমি ভুলাফান নিয়ে আসছো, চারিদিকে খবর গেছে এই গ্রামের যত মেয়ের বিয়ে হইয়াছে সব এখন নাইওর আসবো, এইটাই নিয়ম।
আমি অবাকই হলাম, সত্যি সত্যি নাকি এটা নিয়ম? গ্রামে কোনো বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়ে নাইওর আসবে? বাপের দেশে আসা এটা তাদের একটা সুযোগ, এই সুযোগ তারা নষ্ট করবে না। আমি আগ্রহ নিয়ে বললাম, কেউ কি এসেছে?
আসবো না মানে গ্রামের একটা নিয়ম শৃঙ্খলা আছে না?
আমি ছোট চাচাকে বললাম, আমাদের উপলক্ষে যেসব মেয়ে নায়র আসবে তাদের প্রত্যেককে যেন একটা করে দামি শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়, একদিন খুব যত্ন করে খাওয়ানো যেন হয়। ছোট চাচা পছন্দ করলেন না, তবে তার রাজি না হয়ে কোনো উপায় ছিল না। আমাদের জমি জমাতে দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন। গ্রামের নিয়ম মতো একসময় রহিমা হইল, সঙ্গে চারটি ছোট ছোট ছেলে মেয়ে। কত দরিদ্র অবস্থা! স্বামীর বাড়ি থেকে সে আমার জন্য দুটো ডালিম নিয়ে এসেছে। আমার স্ত্রী তাকে খুবই যত্ন করে খাওয়ালো, খাওয়া শেষে তাকে শাড়িটি দেওয়া হলো। মেয়েটি অভিভূত হয়ে গেল, এরকম একটা উপহার বোধ হয় তার কল্পনাতেও ছিল না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি তাকে আমার ঘরে ডেকে নিলাম, কোমল গলায় বললাম, কেমন আছো রহিমা? রহিমা ফিসফিস করে বলল যে সে ভালো আছে। আমি জিজ্ঞেস করলাম, শাড়ি পছন্দ হয়েছে? সে বলল, পছন্দ না হওয়ার কোনো কারণ নেই, এত দামি শাড়ি সে জীবনও চোখে দেখেনি। আমি বললাম, তোমার ভাইয়ের ব্যাপারটা জানতে চাই, তুমি কি করে বুঝলে যে সে বেঁচে আছে? রহিমা চুপ করে থেকে বলল, কি করে বুঝতে পেরেছে তা সে নিজেও জানে না। মৃত্যুর খবর পেয়ে সে দৌড়ে চলে আসছে, বাড়ির উঠানে পা দিতেই তার মনে হলো যে মন্তাজ বেঁচে আছে। কেন তার এমন মনে হয়েছে সে কিছু বলতে পারবে না এ ব্যাপারে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তার কি আগেও এমন হয়েছে কিনা, মানে কোনো ঘটনা ঘটার আগে থেকেই সে বুঝতে পারে কিনা। সে বলল, এমন কোনো অভিজ্ঞতা তার আগে হয়নি। আমি জিজ্ঞেস করলাম, মন্তাজ তোমাকে কিছু বলেনি? জ্ঞান ফিরলে সে কি দেখলো বা তার কি মনে হলো? রহিমা বলল, মন্তাজ এ ব্যাপারে অনেক জিজ্ঞেস করার পরেও কিছু বলেনি। রহিমা খানিকক্ষণ বসে পানচান খেয়ে চলে গেল। আমার টানা লেখালেখিতে ছেদ পড়ল। কিছুতেই আর লিখতে পারি না। সবসময় মনে হয় বাচ্চা একটি ছেলে কবরের বিকট অন্ধকারে জেগে উঠে কি ভাবল, সে কি দেখল, তখন তার মনের অনুভূতি বা কেমন ছিল। মন্তাজকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে। আমার মনে হলো জিজ্ঞেস করাটা ঠিক হবে না। সবসময় মনে হয় বাচ্চা একটি ছেলেকে ভয় স্মৃতি মনে করিয়ে দেওয়াটা অন্যায় কাজ। এই ছেলে নিশ্চয়ই প্রাণপণে এটা বলতে চেষ্টা করছে, বুঝতে চেষ্টা করছে বলেই কাউকে কিছু বলতে চায় না সে। তবু একদিন কৌতূহলের হাতে পরাজিত হলাম। দুপুরবেলা গল্পের বই নিয়ে বসেছি, পাড়া গায়ে ঝিম ধরা দুপুর, একটু যেন ঘুম ঘুম আসছে। জানালার বাইরে খুট করে শব্দ হল, তাকিয়ে দেখি মন্তাজ। আমি বললাম, কি খবর রে মন্তাজ, বোন আছে না চলে গেছে? আয় ভেতরে। মন্তাজ ভেতরে চলে এলো। আমার সঙ্গে তার ব্যবহার এখন বেশ স্বাভাবিক, প্রায় খানিকটা গল্প গুজব হয়। মনে হয় আমাকে সে খানিকটা পছন্দও করে। এইসব ছেলে ভালোবাসার খুব কাঙাল হয়। অল্প কিছু মিষ্টি কথা, সামান্য একটু আদর, এতেই তারা অভিভূত হয়ে যায়। এই ক্ষেত্রে তাই ঘটেছে বলে আমার ধারণা। মন্তাজ এসে খাটের এক প্রান্তে বসি, আরে আরে আমাকে দেখতে লাগলো। আমি বললাম, তোর সঙ্গে কয়েকটা কথা বলি কেমন, ঠিক মতো জবাব দিবি তো?
হ্যাঁ।
আচ্ছা মন্তাজ, কবরে তুই জেগে উঠেছিলি মনে আছে?
আছে।
যখন জেগে উঠলি তখন ভয় পেয়েছিলি?
না।
না কেন? মন্তাজ চুপ করে রইল। আমার দিক থেকে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। আমি বললাম, কি দেখি, চারদিক অন্ধকার?
হ্যাঁ।
কেমন অন্ধকার? মন্তাজ এবারও জবাব দিল না। মনে হচ্ছে সে বিরক্ত হচ্ছে। আমি বললাম, কবর তো খুব অন্ধকার, তবু ভয় লাগলো না? মন্তাজ নিচু স্বরে বলল,
আরেকজন আমার লগে আসছিল, সেই জন্য ভয় লাগেনি।
আমি চমকে উঠে বললাম, আরেকজন ছিল মানে আরেকজন কে ছিল?
চিনি না, আন্ডারে কিছু দেখা যায় না।
ছেলে না মেয়ে?
জানি না।
সে কি করলো?
আমার আদর করলো, আর কইলো কোনো হয় নাই।
কিভাবে আদর করলো?
মনে না।
কি কি কথা সে বলল?
মজার মজার কথা, খালি হাসি আসছে।
বলতে বলতে মন্তাজ মিয়া ফিক করে হেসে ফেলল। আমি বললাম, কিরকম মজার কথা, দু একটা বলতে শুনি।
মনে নাই।
কিছুই মনে নাই? সে কে, এটা কি বলেছিল তোকে?
না।
ভালো করে ভেবে ভেবে বলতো, কিছু মনে পড়ে কিনা?
উনার গায়ে শ্যাওলার মতো গন্ধ ছিল।
আর কিছু? মন্তাজ মিয়া চুপ করে রইল। আমি বললাম, ভালো করে ভেবে বল, কিছুই মনে নেই তোর? মন্তাজ মিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বলল,
একটা কথা মনে আছে।
কি সেটা?
বলতাম না, কথাটা গোপন।
বলবি না কেন? মন্তাজ জবাব দিল না। আমি আবার বললাম, বল মন্তাজ, আমার খুব জানতে ইচ্ছে করছে। মন্তাজ উঠে চলে গেল। এই তার সঙ্গে আমার শেষ দেখা। বাকি যে কদিন গ্রামে ছিলাম সে কোনোদিন আমার কাছে আসেনি। লোক পাঠিয়ে খবর দিয়েছি, তবুও আসেনি। কয়েকবার নিজেই গেলাম, দূর থেকে দেখতে পেয়ে সে পালিয়ে গেল। আমি আর চেষ্টা করলাম না। কিছু রহস্য সে তার নিজের কাছে রাখতে চায়, রাখুক, এটা তার অধিকার। এই অধিকার অনেক কষ্টে সে অর্জন করেছে। শ্যাওলা গন্ধি সেই ছায়াসঙ্গীর কথা আমরা যদি কিছু নাও জানি, তাতেও কিছু যাবে আসবে না।
বন্ধুরা, এতক্ষণ শুনলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প ছায়া সঙ্গী, যেটা পড়ে শোনালো সেতু। আর রাজ্যে শামিন আছি আপনার সাথে কুয়াশায়। আর আপনি শুনছেন এবিসি রেডিও 89.2। প্রচুর SMS এসে গেছে। ইশতিয়াক লিখেছে ঢাকা থেকে, সকলের ভালোবাসা এবিসি আর কুয়াশা, অনেক ধন্যবাদ ইশতিয়াক। মোহাম্মদ রিদওয়ান হোসেন হৃদয় সন্দীপ থেকে, সন্দীপ সন্তোষপুর থেকে লিখেছে, আপু আমি নিয়মিত কুয়াশা শুনি, আজকে খুব ভালো লাগছে। শামিন আপু আমি দেব, আমি তোমাকে খুব মিস করছি। মিস করবার কিছু নেই, আমি চলে এসেছি আবার। আপু যাও, আমি বুঝতে পারিনি, আপনি আরেকবার লিখে না নামও পাঠানি, আমি আপনার বুকটা কিনেছি ওয়াফি, অনেক ধন্যবাদ। মাসুদ দিনাজপুর থেকে, শামিন আমি ভয়ের জগতে যেতে চাই। আচ্ছা আপু কেমন আছো? সাগর কক্সবাজার থেকে, আপু আমি তোমাদের কুয়াশা সবসময় শুনি, খুব ভালো লাগে। সুভা লিখে পাঠিয়েছে। অরিন লিখেছে, শামিন আপনি থ্যাংক ইউ, ইউর মোস্ট ওয়েলকাম অরিন। নাজমুল লিখেছে মিরপুর থেকে, আপু সেকেন্ড ঘটনাটার গল্প সুন্দর হবে আশা করি। নিশ্চয়ই। হাই আপু, আপনি আমার SMS কখনো পড়েন না কেন? মাসুদ চিটাগং থেকে, তো আজকে পড়লাম, আমি আগে হয়তো পাইনি তাই পড়িনি। শান্ত ধর লিখেছে চিটাগং থেকে, আপু আমি আপনার শোগুলো, আপনার শোগুলো ভালো লাগে, ধন্যবাদ। হিমু লিখেছে ক্লাসিক গল্প আপু। সেলিম লিখেছে গাজীপুর থেকে, ভালো তো তুমি? হ্যাঁ আমি ভালো আছি। আর মিশকাত লিখেছে, আপু আজকে যেন কুয়াশা সুন্দর হয়, থ্যাংক ইউ। কাউসেল লিখেছে, আপু আমি প্রথম SMS করলাম, আমি চিটাগং থেকে বলছি, আবিদ, আদিত সরি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আদিত, আই মিস ইউ, নাম হচ্ছে শাহুল। আচ্ছা আজ আমার মনটা অনেক খারাপ, কিছু একটা করো, আমার নাম রাকিব মন্ডল। আপনি কুয়াশার সঙ্গে থাকুন, আপনার মন ভালো হয়ে যাবে গল্প শুনতে শুনতে। ফেরারি রাজু লিখেছে চিটাগং টঙ্গি থেকে, হাই শামিন আপু ভালো আছে তো? অনেক দিন পর জয়েন করলাম, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। শামিন আপু আজকের কুয়াশা খুব সুন্দর হবে আমি শুনছি, সুলতান। আপু আমার লিক, আচ্ছা কে যেন কার সঙ্গে রাগ করেছে। আচ্ছা সোহেল লিখেছে গাজীপুর থেকে, আপু কেমন আছেন? আমি ভালো আছি। সুজাত আল হাবিব লিখেছে রাজাপুর থেকে, কুশল জানতে চেয়েছে, আমি ভালো আছি। হাই শারমিন ম্যাম, অ্যান্ড আমি ন্যাশনাল ক্রিকেট আম্পায়ার জ্যাকি বিসিবি তোমাদের জন্য। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আর রাজ্জাক লিখেছে, শারমিন আপু আমি তোমাদের, তোমার অ্যান্ড সেতু ভাইয়ের ফ্যান, অনেক ধন্যবাদ। অর্পা লিখেছে, একটু ভয় লাগছে তারপরও মজা লাগছে, মিরপুর 6 থেকে লিখেছে অর্পা। আর আই লাভ ইউ শারমিন, অ্যান্ড কুয়াশা খুব ভয় করছে, ওয়েটিং ফর ভয়। ওকে স্যাকলাইন লিখেছে, আমি বাতিঘর থেকে কুয়াশা বইটি কিনেছি, অনেক ধন্যবাদ, তুমি চিটাগংয়ে থাকো, নামটা শুনে বুঝতে পারলাম। আমার নাম রিয়াজ, শামিন আপু আপনাকে কতগুলো, আপনার কথাগুলো খুব নাইস, ভালো থাকবেন, মনটাও ভালো রাখবেন। ওকে আমি কুয়াশা শুনছি, অনেক ধন্যবাদ। শামিন আপু কেমন আছো? মারুফ ভালো আছি আমি, চাঁদপুর থেকে লিখেছে শরীফ। মোহাম্মদ ইউনুস খুব ভয় পাচ্ছে সে। ওকে আপু, রবিউল কক্সবাজার থেকে, আমিও শুনছি শামিন আপু, আমি আজ তোমার নতুন ফ্রেন্ড, আমি মঞ্জিলা। ওকে মঞ্জিলা, ঠিক আছে, আমরা একটা ছোট্ট বিরতি নেব, অর্থাৎ রাত 12টার খবর শুনবো একটু পর, তারপর আবারও ফিরে আসবো কুয়াশার মূল কাহিনী নিয়ে। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকুন আর আমাকে দেখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 নাম্বারে। আর একবার স্বাগত জানাচ্ছি কুয়াশার। শুরুতে বলে দিচ্ছি বন্ধুদেরকে, আজে শারমিন সম্পাদিত কুয়াশার বইটি পাওয়া যাচ্ছে অন্বেষা প্রকাশনের স্টলে। স্টল নাম্বার হচ্ছে 247, 248 এবং 249। আর সেখানে গেলে আমার সঙ্গে কবে দেখা হবে জানি না, আবার আমি জানিয়ে দেবো কবে আমি যাচ্ছি। আগে আজকেও ছিলাম। আর আরেকটি খুব ভালো খবর, খুশির খবর আছে, সেটা হচ্ছে আমাদের গত সপ্তাহের কুয়াশাও দেওয়া হয়েছে দুজনকে, এবার এই সপ্তাহে আমরা দিচ্ছি তিনজনকে, অর্থাৎ তিনজন ভাগ্যবান লিসনার আজকে যারা আমার সঙ্গে আছে এখান থেকে বাছাই করা হবে, অর্থাৎ লটারির মাধ্যমে বাছাই করা হবে তিনজনের নাম। তাদের তিনজনকে উপহার দেওয়া হচ্ছে কুয়াশার বইটি, এবং তার সঙ্গে আরও একটি বই আছে আহসান হাবিবের ক্রাইম অ্যান্ড জোকস, এবং বইগুলো উপহার দিচ্ছেন আমাদের একজন শ্রোতা বন্ধু রংপুর বয়। তো ঠিক আছে, আমরা জানিয়ে দেবো, ফোনে যোগাযোগ করবো। একদিন জানতে চাইছি গত সপ্তাহে যারা পেয়ে তাদেরকে অবশ্যই যোগাযোগ করা হয়েছিল তাদের সঙ্গে। আর আর এখন বেশ কিছু এসএমএস জমে গেছে, এসএমএস গুলো পরে আজকের মূল কাহিনীতে চলে যাচ্ছি। কক্সবাজার থেকে লিখেছে মোহাম্মদ আকাশ, আপু আমার একটা ফ্রেন্ড আছে, আমি তার নাম রবি, তার বাড়ি কক্সবাজার। অনেক ধন্যবাদ। কৃষ্ণ লিখেছে গাজীপুর থেকে, আই লাভ কুয়াশা, ফার্স্ট স্টোরিটা অসম ছিল, অনেক ধন্যবাদ। নাফি, আমি এখন এই মুহূর্তে নামগুলি আমার হাতের কাছে নেই, আমার মনে পড়ছে না, আমি ডেফিনেটলি আগামী সপ্তাহে বা আমি যদি বের করতে পারি নামগুলো জানিয়ে দেবো। আচ্ছা, এতক্ষণ একজন লিখেছেন বেবি ফুল মিনিং হচ্ছে বিশ্বপ্রেমিক সিরিজে প্রমোদের, অনেক লেট হয়ে গেছে, এখন পাঠিয়ে তো লাভ নেই, সেদিন প্রেম রোগের সময়টা ছিল ঠিক দুটোর মধ্যে পাঠাতে হবে, সুতরাং এখন সঠিকভাবে পাঠানোর কোনো লাভ হবে না, তুমি পুরস্কার পাচ্ছ না। কিবরিয়া লিখেছে রাঙামাটি থেকে, আপু কুয়াশা টিমকে অনেক ভালোবাসি, অ্যান্ড তোমাকেও অনেক 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 ভালোবাসি, অনেক 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 ধন্যবাদ। শামিন আপু কেমন আছো? আমরা তিনজন ভালো। আর আপু আমি ভয় পাচ্ছি কিন্তু আপনি ভয় পেন না, আসিফ ফ্রম ইকবাল রোড। আর আমি যদি অ্যালাইভ থাকতাম তাহলে আমার গল্পটা শেয়ার করতাম আসিফ, কোনো অসুবিধা নেই, ভূতদেরকে আমি ভয় পাই না বা আত্মাকে আমি ভয় পাই না, তুমি শেয়ার করতে পারো, কোনো প্রবলেম নেই। সবুজ খান লিখতে পারো যখন তখন ঘটনাও শেয়ার করা যাবে। সবুজ খান লিখেছে দুই বন্ধু ময়মনসিং থেকে, আচ্ছা তারা দুই বন্ধু, ও রাজীব ও সবুজ খান। হাই শামিন আপু, তুমি কেমন আছো? আমরা তোমার সব শো শুনি, আজ কুয়াশা অনেক ভালো লাগছে আমাদের, হাই বলে দাও। আচ্ছা হাই বলে দিলাম, হাই। কুয়াশার গল্প রহস্যের শেষ নাই আসিফ, ধন্যবাদ। এটাকে সবচেয়ে রহস্যজনক জিনিস হলো আমার ডেথ কবে হবে আসিফ, তুমি তো উল্টাপাল্টা কথা লিখছো অনেক। আচ্ছা আমারও লিখেছে আমি ভূত। চারিয়ার চিটাগাং থেকে রয়েছে, আমি হুমায়ুন আহমেদের বড় ফ্যান, গল্পটার জন্য অনেক ধন্যবাদ। আমি হুমায়ুন আহমেদের অনেক বড় ফ্যান। শারমিন আপু ভুলিনি, ভুলবো না, ভুলতেও পারি না, যতদিন কুয়াশা থাকবে ততদিন শুনে যাব। এমডি অনেক ধন্যবাদ এমডি। আর সালাউদ্দিন ভৈরব থেকে লিখেছে, আপু কেমন আছেন? ভালো আছি সালাউদ্দিন। আপু আপনার সাথে কি কোনো ভৌতিক গল্প ঘটনা ঘটেছে? হ্যাঁ আমি অনেকবার শেয়ার করেছি কিন্তু হঠাৎ করে এই সময় চট করে বলা যাবে না, কখনো অফুরন্ত সময় থাকলে বা একটু বেশি সময় থাকলে তখন বলে দেবো। সাইদুল বুড়িঘাট থেকে লিখেছে, আপু আমার ভালো লাগছে বাট ভয় করে, আজ আমি প্রথম শুনছি। রিয়া লিখেছে মিরপুর থেকে, আপু কেমন আছো? আপু আমি এই ভ্যালেন্টাইন্স ডে তে একা সিঙ্গেল হয়ে গেলাম, সবার বয়ফ্রেন্ড হয় আমার কেউ নাই, তাই মন ভালো না। কোনো উত্তর নেই আমার কুয়াশার আয়োজনে তোমার জন্য। আপনি তুমি কেমন আছো? আমি কুয়াশা শুনছি, এটা আমি বাকিটা বুঝতে পারিনি, আমি সরি। তানিশা লিখেছে মুরাদপুর ঢাকা থেকে, শামিন আপু তুমি কি আজকে বইমেলা গিয়েছিলে? হ্যাঁ আমি গিয়েছিলাম এবং আমি 6:30 পর্যন্ত ছিলাম, 4টা থেকে। শামিন আপু আমি পায়েল, প্লিজ আমার, আচ্ছা পায়েল তুমি অন্য কথা লিখে পাঠাও। শানু মজুমদার লিখেছে, শামিন আপু হাউ আর ইউ, আই রিয়েলি লাভ ইউ, থ্যাংক ইউ। সোলেমান লিখেছে, শামিন আপু আপনার সাথে কথা বলবো। আচ্ছা সঞ্জিদা বনশ্রী থেকে লিখেছে, আপু আমি বই মেলাতে যে 241 নম্বর স্টলটাতে কুয়াশার বইটা খুঁজে পাইনি, 241 নম্বর না, 247, 248, 249, তুমি একটু স্টল নাম্বারটা আরেকবার বলে দাও। এই যে বলে দেন 247, 248, 249 অন্বেষা প্রকাশন, এই নামটা না স্টল নাম্বার মনে না থাকলেও অন্বেষা প্রকাশন বললেও পাওয়া যাবে। কিন্তু গা জি এ এর গান অ্যাট জিমেইল ডট কম, এটা কে লিখেছে গল্প? এনিওয়েজ, আর হচ্ছে কামরুল লিখেছে সিলেট থেকে, শামিন আপু কেমন আছেন, সেকেন্ড গল্পটা চালু করুন। ঠিক আছে, চালু করে দিচ্ছি। আজকের সেকেন্ড গল্পটি, দ্বিতীয় ঘন্টার যে মূল কাহিনী আমাদের কুয়াশা, মোহাম্মদ ইব্রাহিম মিয়া মূল কাহিনী পাঠিয়েছেন, সেটা নাট্যরূপ দিয়েছেন শেগুফ সাবিত শাড়ি। অর্থাৎ কিছুটা বেশ কিছু এখানে কাজ সাজ করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, চরিত্র সমূহ যারা আছেন সেটা আমি এখন বলবো না, নামটা আমি এখন বলবো না, আমরা গল্পটা কাহিনীতে শুনবো, তারপরে ফিরে এসে সব বলছি। এখন শুনবো প্রথম অংশটি, তারপর ফিরে এসে আবারও কথা হবে, তারপর আবার পরের অংশে চলে যাবো। আমাদের লিখবার ঠিকানা হচ্ছে যে কোনো মোবাইল থেকে 2221। পৃথিবীটা একটা আজব কারখানা, এই কারখানায় রয়েছে আজব আজব কত মানুষ, কত রকমের মানুষ, কত রকমের জীবন পরিচালনার কৌশল, সেই সব মানুষের মধ্যে আবার এক একজনের রয়েছে এক এক রকম অভিজ্ঞতা। এই যেন এক মানুষের মেলা, এই মানুষের মেলায় মানুষ নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে যায় বা করে, এইভাবে চলে মানুষের আসা যাওয়া। জীবনের সাথে যুদ্ধ করতে করতে মানুষ চলে যায় এই আজব পৃথিবী থেকে, তবে অনেকে এমন সব কাজ করে যান যে অনেক সময় সমাজের জন্য বয়ে আনে মঙ্গল, আবার অনেক সময় বয়ে আনে অভিশাপ। এই পৃথিবীকে আমাদের কতটুকু জানা হয়েছে বা কতটুকুই বা চেনা হয়েছে, এ কথা বলতে গেলে এক কথা বলা যায় কিছুই শেখা হয়নি আমাদের। এর কারণটা কি? এর অনেক কারণ রয়েছে, এই কারণগুলোর মধ্যে রয়েছে অলসতা, তাছাড়া আবার আমাদেরকে গ্রাস করে রেখেছে এক ধরনের ভয়, ভীতি ও কুসংস্কার, যার ফলে আমরা সাহস করে কিছু করতে চাই না বা করি না। আবার যারা একটু সাহসী তারা কখনোই ঘরে বসে থাকে না, তারা বেরিয়ে পড়ে অজানাকে জানার জন্য। অজানাকে জানতে গিয়ে অনেকের অভিজ্ঞতার পাশাপাশি অনেক ধরনের জ্ঞান অর্জন হয়, আবার আমাদের চারপাশে ঘটে নিত্য নতুন অলৌকিক ঘটনা। তবে আমাদের চারপাশে যেসব অলৌকিক ঘটনা ঘটে কিংবা যেসব অলৌকিক ঘটনা আমরা দেখি বা শুনি, তা কি শুধুই কুসংস্কার? না, এসব কুসংস্কার নয়, বাস্তব। তবে কেন মানুষ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেন বা ব্যাখ্যা দেন, এর একটাই কারণ, তা হলো এক একজনের চিন্তার ধরন এক এক রকম, আর এই কারণেই তাদের এক এক রকমের মত, আবার এক এক রকমের ব্যাখ্যা রয়েছে। তাই তোমাকে তোমার নিজের দায়িত্ব নিজেকে বহন করতে হবে, তাই তুমি নিজের সিদ্ধান্ত নিজেই গ্রহণ করবে, বুঝলে? এই সব কথা দাবিমণি তার নাতনি প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলছে। তাই তুমি নিজের সিদ্ধান্ত নিজেই গ্রহণ করবে, বুঝলে? আচ্ছা, বুঝেছি। কিন্তু যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারি তখন? বিশেষ কাজে বড়দের সাহায্য নিবে?
তুমি যখন ছোট ছিলে তখন তুমিও কি বড়দের কথা শুনে সিদ্ধান্ত নিতে?
আমাদের সময় তো আমাদের জীবনের সব সিদ্ধান্ত বড়রাই নিত, আমাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগই ছিল না। কিন্তু এখন তো যুগ বদলাইছে, এখন মেয়েরা অনেক সিদ্ধান্ত নিজেরাই নেয়। তাই বললাম যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। বুঝলি
প্রিয়াঙ্কা, কলেজে যাবি না?
হ্যাঁ যাবো,
তাড়াতাড়ি রেডি হয়ে নে।
যাই মা। দাদি আমি এখন যাই, স্কুল থেকে ফিরে আবার তোমার গল্প শুনবো। বেশ তাড়াহুড়ো করে কলেজের দিকে রওনা দিল প্রিয়াঙ্কা, সাথে তার আদরের ভাই ও বোন রয়েছে। বলে রাখা ভালো, প্রিয়াঙ্কার দুই বোন ও এক ভাই। প্রিয়াঙ্কার ভাইয়ের নাম রনি ও বোনের নাম তনু, দুজনে একই স্কুলে পড়ে। সত্যি কথা বলতে কি, প্রিয়াঙ্কার পরিবার একটি সুখী পরিবার। মা বাবা ভাই বোন দাদি আর দুঃসম্পর্কের মামা মিলেই তাদের পরিবার। তাছাড়া কাজের লোকও আছে, সব মিলে 9-10 জনের মতো একই বাড়িতে থাকে। বাবা সরকারি চাকরি করে, তার নাম সাইফুল ইসলাম, বয়স 40-এর ওপরে। বয়স একটু বেশি হলেও তার কথা বলার ধরন ও চেহারার দিকে তাকালে মনে হবে তার বয়স অনেক কম। বাবা বন বিভাগের একজন সিনিয়র অফিসার, ফলে প্রায় সময় তাকে পরিবারের কাছ থেকে দূরে থাকতে হয়। প্রিয়াঙ্কার বাবা একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা, বর্তমানে তিনি দায়িত্ব পালনের জন্য রাঙামাটি গিয়েছেন। শহর থেকে কিছুটা দূরে প্রিয়াঙ্কার কলেজ, আর প্রিয়াঙ্কা থাকে একটি গ্রাম্য পরিবেশে। গ্রামটির বর্ণনা না দিলেই নয়, চারদিকে গাছগাছালির সমারোহ, মেঠো রাস্তা, আর রয়েছে দু একটি বন জঙ্গল। মেন রাস্তা থেকে খানিকটা পূর্ব দিকে একটা বিশাল ডোবা রয়েছে, আর তার পাশেই রয়েছে একটি জঙ্গল। আর এই ডোবা ও জঙ্গল নিয়েই অনেকের অনেক রকম মত এবং ব্যাখ্যা রয়েছে। আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা, এলাকার বেশ কিছু তরুণীর লাশ পাওয়া গেছে এই ডোবায়। এই ঘটনায় সকলের মনে এমন ভয় ঢোকায় যে কেউ ওদিকে যেতেই চায় না। এদিকে গ্রামের চেয়ারম্যান করিম সাহের সঙ্গে কথা বলছে এক লোক, বেশ লম্বা, পরনে লাল কাপড়, গায়ের জামাতে অনেকটা পাঞ্জাবির মতো, গলায় বিভিন্ন ধরনের পুতির মালা রয়েছে, মাথায় লম্বা লম্বা চুল, যদিও সে মাথায় পাগড়ি পড়েছে তবু চুলগুলো পিঠির দিকে ঝুলে আছে, কপালে নাক বরাবর সাদা চুল দিয়ে তিনটা সরল রেখা আঁকানো, মধ্যখানে যে সরল রেখাটি রয়েছে তার মধ্যভাগে একটি বৃত্ত রয়েছে, হাতে একটি ঝোল ও কাঁধে একটি ঝুলি। লোকটা অনেকটা তান্ত্রিকের মতো দেখতে, তার সাথে আরো দুইজন সঙ্গী রয়েছে, তাদেরও পরনে একই পোশাক।
আমি পথিক, একটু বাইরে আসবেন?
দাঁড়ান, আসছি।
জি ভালো আছেন?
জি ভালো আছি।
আপনি তো করিম শাহ নাকি?
জি, কেন বলুন তো?
আসলে আমি আপনাদের পাশের গ্রামে থাকি, জায়গা সম্পত্তি বলতে বর্তমানে কিছু নেই, তবে 1500 টাকা আছে।
তা এখানে কি জন্য আসলেন?
আপনাদের গ্রামে থাকার অনুমতি চাইতেছি, দয়া করে যদি থাকার অনুমতি দিতেন।
আপনি কি করেন, মানে বলতে চাইছি কি কাজ করেন?
জি আমার কাজটা একটু অন্যরকম।
অন্যরকম? সেটা কি রকম?
আসলে আমি একজন তান্ত্রিক, গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, আমার কাজ এটাই। কেননা আমার কাছে অদ্ভুত ধরনের অনেক পাথর আছে, তার অনেক শক্তি, যেগুলোর অনেক দাম, আর আমি এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে বেড়াই আর এই পাথরগুলো বিক্রি করি।
ও তাই? তা এই পাথরগুলো মানুষের কোনো উপকারে আসে?
আজ পর্যন্ত কারো কোনো অভিযোগ তো শুনি নাই।
তা আপনার পাথরগুলা কি একটু দেখতে পারি?
অবশ্যই। এই যে দেখেন,
কই দেখি।
নেন। চমৎকার, খুব সুন্দর না?
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আমাদের গ্রামে যতদিন খুশি থাকতে পারেন, আজ না হয় আমার বাসায় থাকুন।
না না, তা কি করে হয়, আপনি এত বড় মানুষ, আমরা বরং চলেই যেতেছি।
আরে আসুন তো, অতিথিকে সেবা করতে দিন, এতে আল্লাহ পাক খুশি হন। চলুন চলুন।
বাসার ভিতরের দিকে যেতে যেতে একজন লোক আরেকজনের দিকে তাকালেন, তারপর তান্ত্রিক তাকালেন অন্যদের সঙ্গীর দিকে, আর তাকিয়ে মুচকি হাসি হাসছেন, যেন অমাবস্যার ঘোর অন্ধকারের মধ্যে আলোর উদয় হল। কিন্তু তাদের এই হাসি বাড়ির কেউ দেখতে পেল। করিম সাহের সহযোগিতায় তান্ত্রিকরা সরকারি জায়গায় একটা ছোট্ট ঘর তৈরি করে সেখানেই বসবাস করতে লাগলেন। এভাবে কেটে গেল এক মাস। প্রতিবেশীদের সাথে তাদের যোগাযোগও বেশ ভালো হয়েছে। কোনো কিছুর প্রয়োজন হলে সে প্রতিবেশীদের কাছে যায়, আর প্রতিবেশীরা কেউই তাকে না বলতে পারে না। প্রতিবেশীদের কারো কিছু প্রয়োজন হলে তার কাছে আসে এবং ওই জিনিস পেয়েও যায়, যেন তার ঘরে সবকিছু আগের থেকেই হয়েছে।
তান্ত্রিক ভাই, বাড়ি আছেন?
আপনি আসেন আসেন, ঘরে আসেন। তা কি মনে করে এদিকে আসা?
এই হাজার দিক টাকার প্রয়োজন ছিল। আপনার কাছে হবে নাকি?
হবে হবে না কেন,
আপনার বাড়িটি বেশ সুন্দর হয়েছে তো।
কি সুন্দর!
তাল গাছের পাতার কলা পাতার সন, বাসের বেড়া, তাছাড়া দক্ষিণা বাতাসের যেন কোনো বাধা নেই। যখন খুশি ঘরের ভিতর আসা যাওয়া করতে পারবে। জানালাটা দক্ষিণ দিকেই দিয়েছেন, আবার পশ্চিম দিকেও আর একটি জানালা।
হ্যাঁ, তা সত্যি বলেছেন। এইখানে আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি।
আপনাদের দেখাই বোঝা যাইতেছে।
এই নেন আপনার 2000 টাকা, সময় মতো দিয়া দিয়েন।
তাহার বলতে হবে না, আমি কারো কখনো কথা দিয়ে কথার বরখেলাপ করি না, বুঝছেন?
এরপর জরুরি কাজ আছে বলে চলে গেলেন প্রতিবেশী। এই হলো তান্ত্রিকের সাথে প্রতিবেশীর সখ্য। আস্তে আস্তে তান্ত্রিক ধনী হতে লাগলেন। তার ভূতের চালান বেশ জমজমাট হয়ে উঠেছে। আসলে ভূতের চালান বলতে আমরা বুঝি ভূতের ব্যবসা, সত্যিকার অর্থে তা নয়। তবে এটা যে তার একমাত্র সাফল্যের চাবিকাঠি তা হলফ করে বলতে পারি, এক এক ধরনের ব্যবসা বলতে পারি, তবে ভূত চালান নয়। এটাকে বলা যায় মানুষকে ধোকা দেওয়ার ব্যবসা। গ্রামের কিছু মানুষকে তিনি ওষুধ দেন বিভিন্ন রোগের জন্য। তার যে ওষুধ খেয়ে অনেকের রোগ ভালোও হয়েছে, আবার কারো কারো রোগ আরো গুরুতর হয়েছে এবং মারাও গেছে অনেকে। যাদের রোগ ভালো হয়েছে তাদেরকে নির্দেশ করে তিনি অন্য একজনকে তার ওষুধ খাওয়ানোর জন্য আকৃষ্ট করে, বলা যেতে পারে রীতিমতো বাধ্য করে। মানুষদেরকে তার ওষুধ খাওয়াবার জন্য বিভিন্ন উপায় তান্ত্রিকের কাছে নিয়ে আসে তার অন্য দুজন সহযোগী। তাছাড়া তার একটি ব্যবসাও আছে, যা কিনা বিভিন্ন ধরনের পাথর বিক্রি করা। তাদের পাথর কিনেও নেয় অনেকে। কি জানি এই পাথরে কি লুকিয়ে আছে, যে পাথর ব্যবহার করেছে তাই সকলেই উপকৃত হয়েছে।
উপকৃত হয়নি এমন লোকের সংখ্যা কম। হঠাৎ একদিন কাউকে না বলে গ্রাম ছেড়ে চলে গেল সেই তিনজন তান্ত্রিক, আর তারপরে ঘটল এক মর্মান্তিক ঘটনা।
আমি প্রথম লাশগুলো দেখি,
লাশগুলো দেখে আমার লোম দাঁড়াইয়া গেছিল স্যার।
কখন দেখেছ?
নামাজ পড়ে যখন বাসায় ফিরছিলাম তখন।
উনি কাউকে দেখেছ বা চিনতে পেরেছ কাউকে?
না স্যার।
আরে চেয়ারম্যান সাহেব আসুন আসুন, শুভ সকাল।
শুভ সকাল। তা লাশগুলো পাড়ে তুলুন।
জি এখনই তুলছি। আবিলদার লাশগুলোকে পাড়ে তোলার ব্যবস্থা করুন।
স্যার স্যার লাশগুলোর মধ্যে একজন আমাকে চেয়ারম্যান সাহেবের মেয়ে। হ্যাঁ
তারপর সবাই ধরাধরি করে করিম শাহকে স্থানীয় হাসপাতালে পাঠালেন, আর লাশগুলোকে পাঠালেন ময়না তদন্তের জন্য। পুলিশ বিভিন্ন তথ্য সংগ্রহ ও খুনিদের ধরবার চেষ্টা করছে। এইভাবে কেটে গেল দীর্ঘ 5 বছর। কেউ কোনো তথ্য পেল না কিভাবে খুন হলো এতগুলো তরুণী। আর পুলিশ আকবর সাহেবও কোনো কুল কিনারা পেলেন না, কে বা কারা কিভাবেই বা খুন করবে। তবে আকবর সাহেব চেষ্টা চালিয়ে যাচ্ছে তার নিজ দায়িত্বে।
এই সময় আবার কে?
আমরা সরকারি লোক। আজ থেকে প্রায় 5 বছর আগে এখানে কয়েকজন তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আমরা তাদের খুনিদের ধরার জন্য খুঁজছি।
ও আচ্ছা। তা এই
This track was downloaded from fusionbd.com.
এখানে কি জন্য আসলেন?
আমরা এখানে অর্থাৎ আপনাদের সাথে থাকতে চাই, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে।
সমস্যা? সমস্যা তো আছেই। চিনি না জানি না, কেউ এসে বলবে যে আপনাদের বাড়িতে কিছুদিন থাকবো, আর আমি থাকতে দেব?
আপনি বুঝতে পারছেন না,
এখানে বোঝার কি আছে? আর তাছাড়া বাড়ির মালিক তো বর্তমানে বাড়ি নেই, তিনি গতকালকে রাঙামাটি গিয়েছেন।
ও হ্যাঁ, তাই বলুন, এই নিন তার চিঠি।
কিসের চিঠি? কার চিঠি? আর এতে কি লেখা আছে?
ওই দেখুন। কি হলো ভাবছেন? এরকম খাম কোথা থেকে এলো? আসলে এই খাম সরকারি, বিশেষ কাজে ব্যবহার করা হয়। কই পড়ুন।
হেলেনা তার অট্টহাসিতে ভয় পেয়ে গেল। চিঠিতে হাতে নিয়ে অবাকই হল, কেননা চিঠির খামটি একদম নতুন। এইরকম চিঠির খাম আগে কখনোই দেখেনি। কেমন চকচক করছে চিঠিটি, চিঠি দেখে সে কিছুক্ষণ ভাবতে লাগে। তারপর হেলেনা আর কিছু চিন্তা না করে চিঠিটা খুলে পড়তে আরম্ভ করল।
প্রিয় হেলেনা, প্রথমে আমার ভালোবাসা রইল। গতকাল বিকাল 3টা বাজে এখানে পৌঁছেছি, আর পৌঁছে একটা সরকারি চিঠি পেয়েছি, যাতে লেখা ছিল দুজন গোয়েন্দা আমাদের বাড়িতে থাকবে। তাদের মধ্যে একজনের মাথার চুল খানিকটা বড়, তাদের থাকা খাওয়ার সকল খরচ তারা নিজেরাই করবে। তুমি তাদেরকে আমাদের উদ্দিকের ঘরগুলোতে থাকতে দিও, আর বাড়ির সকলকে বলে দিও যেন তাদের কাজে কোনো বাধা না দেয়। আমি ছুটি পেলেই চলে আসব। আজকের মতো রাখি। প্রিয়াঙ্কা রনি ও তন্নিকে দেখে রেখো, আর নিজের দিকে খেয়াল রেখো। ইতি সাইফুল।
তারপর
বুঝতে পেরেছেন তো?
না মানে হ্যাঁ, চলুন চলুন আমি আপনাদেরকে আপনাদের ঘর দেখিয়ে দিচ্ছি। এই যে আপনাদের ঘর, এখানে সবকিছুই আছে, শুধু রান্না করার জন্য চুলা নেই।
ওতে কোনো সমস্যা নেই, আমরা সব সামলে নেব।
তাহলে তো আর কোনো সমস্যাই নেই, কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন।
অবশ্যই।
অদ্ভুত রহস্যজনক একটা কাহিনী শুনছি, কিছুই বুঝতে পাচ্ছি না কি হচ্ছে। দেখো আমি ছোট করে বলি, যারা মিস করে গেছেন তাদের জন্য, আমি শুরুতেই দেখেছি প্রিয়াঙ্কা নামে একটি মেয়ে তার পরিবারের সঙ্গে একটা গ্রাম অঞ্চল জায়গায় থাকে, যেখানে তার দুই বোন, তারা দুই বোন এবং এক ভাই, তার মা এবং দাদি সহ থাকে, আর তার বাবা দূরে থাকেন, অর্থাৎ তাদের সঙ্গে থাকেন, অনেক দূরে থাকেন, তার বন বিভাগের একজন অফিসার তার বাবা। তো তারপরে আমরা দেখলাম যে সেই গ্রামের একটু বর্ণনা দেওয়া আছে, যে আমার গ্রামের বেশ একটু জঙ্গল মতন জায়গা আছে, তার পাশে একটি ডোবা আছে যেখানে কিনা লাশ পাওয়া গিয়েছিল কয়েকটি মেয়ের। তারপরে আমরা দেখলাম যে একজন তান্ত্রিক এসেছেন সেই গ্রামে তার দুজন বা তিনজন সঙ্গী সহ সাথে কিছু লোকজন নিয়ে, এবং চেয়ারম্যানের বাড়িতে গেছেন, যার নাম হচ্ছে করিম শাহ, এবং তাকে বললেন যে তিনি সেই এলাকায় থাকতে চান এবং সে অনেক কিছু জানে, সে তান্ত্রিক বহু কিছু জানে, অনেক অসুখ বিসুখ সারাতে পারে, এবং সে তার পাথরের ব্যবসা করে, একটা পাথরও কি যেন একটা দেখালো সে করিম শাহকে। তারপর করিম শাহ তাকে সেই গ্রামে থাকবার অনুমতি দিলেন এবং তারা বাড়ি বানিয়ে থাকলেন। এবং আমরা দেখলাম একজন গায়ের একজন সেই এলাকার একজন বাসী অথবা গ্রামবাসী একজন এসে তার কাছ থেকে টাকা ধার চাইল, এবং সে কিছুদিন ধরে এই গ্রামে থাকলো, এবং দেখা গেল যে সেই সব চিকিৎসা করে তান্ত্রিক বা নানা রকম তন্ত্রমন্ত্র করে সে বেশ ভালোই পয়সা জমিয়েছে এবং ভালো কিছু টাকাও সে কামাই করেছে। এই থাকে আমরা আবার দেখলাম যে মাঝখানে বেশ কিছুদিন সেই গ্রামে কিন্তু হঠাৎ করে লাশ পাওয়া গেল, এবং তার আগে দেখা গেল সেই গ্রাম থেকে সেই তান্ত্রিক এবং তার সহযোগীর হঠাৎ করে উধাও হয়ে গেছে। তারপর সেই গ্রামের ডোবার কাছে কতগুলো লাশ পাওয়া গেল, যেই লাশের মধ্যে একটি ছিল চেয়ারম্যানের কন্যার লাশ। এবং তারপরে আমরা দেখলাম যে প্রিয়াঙ্কাদের বাড়িতে অর্থাৎ তার মা হেলেনার কাছে এক দুজন লোক এসে থাকতে চাইল, যে তারা পুলিশের লোক, সরকারি লোক, তারা এই ইনভেস্টিগেশন করতে চাই মার্ডার কেসের, এবং তাদের বাবা পাঠিয়েছে, আমরা দেখলাম সে চিঠি দিয়ে পাঠিয়েছে এবং তাকে হেলেনা অর্থাৎ প্রিয়াঙ্কার মা সেখানে থাকতে অনুমতি দিল। তারপর কি হবে সেটা জানবো আমরা পরের পর্বে, সঙ্গেই থাকবে, লিখে পাঠাবার ঠিকানা 2221।
দুপুর দুটো বাজে, প্রায় এখনো বাসায় ফিরল না, ব্যাপারটা কি?
তাড়াতাড়ি
কর।
আহা কি আনন্দ!
ভাই বোনদেরকে নিয়ে তাদের খাওয়া দাওয়ার সাথে সাথে বিকেল হয়ে গেল। বিকেলে বাসার সামনে বাগানে অনেকক্ষণ ঘুরে বেড়ালো, গান গাইতে গাইতে কখন যে সময় পার করে সন্ধ্যা নেমে এলো, টেরই পেল না প্রিয়াঙ্কা। আর পাবে কি করে, বাড়ির চারপাশে সবুজ গাছগাছালি হাঁটছে, আর তাছাড়া পাখির ডাকাডাকি তো আছে, এত কিছু ছেড়ে কি অন্য কোনো কিছুতে মন বসে? আর সেজন্য গান তো এমনিতেই চলে আসে। তবুও এইসব মায়া ছেড়ে যেতে হলো, কেননা মা ঘরে যাওয়ার জন্য ডাকাডাকি করছে, তাই রীতিমতো বাধ্য হয়েই তাকে চলে যেতে হলো।
কাকে চাই?
আমি খালেদ মাসুদ। আপনার মায়ের সাথে আমার কথা হয়েছিল, আমার এখানে কিছুদিন থাকার কথা, তিনি আপনাকে কিছু বলেনি?
ও হ্যাঁ, মা বলছিল। ও আচ্ছা, ঠিক আছে,
আপনার নাম কি?
জি, আমার নাম প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা, সুন্দর নাম। আচ্ছা প্রিয়াঙ্কা, এই গ্রামে দেখার মতো কিছু কি আছে? মানে এই গ্রামটা কি অন্য যে কোনো গ্রামের মতোই নাকি অন্যরকম সুন্দর?
না না, এই গ্রাম অনেক সুন্দর। এই গ্রামের সাথে আর অন্য কোনো গ্রামের তুলনা হয় না। এই গ্রামের সবকিছুই অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর।
তাই? তাহলে চলুন না আগামীকাল বিকেলে গ্রামটা ঘুরে আসি, যদি আপনার কোনো আপত্তি না থাকে আর কি।
আপনার সাথে আমি কেন যাব?
এই ধরুন একজন প্রতিবেশী ও বন্ধু হয়ে কি যাবেন? যদি অবশ্য
না, মানে মায়ের কাছে শুনতে হবে।
সে তো আপনি ভালো জানেন। আপনি কিভাবে আপনার মাকে রাজি করাবেন? আমি শুধু জানতে চাচ্ছি আপনার নিজের কোনো আপত্তি আছে কিনা।
না, আপত্তি নেই। পরের দিন পুরো গ্রাম ঘুরে সন্ধ্যায় বাড়ি এল। পুরো রাস্তায় অচিন ব্যক্তি শুধু প্রিয়াঙ্কার প্রশংসা করলেন, আর অচিন ব্যক্তির কথায় প্রিয়াঙ্কা রীতিমতো প্রেমে পড়ে গেল। যদিও তার থেকে বয়সে অনেক বড় সেই অচিন ব্যক্তি, তবুও যেন মন সায় না। তার থেকে 15 বছরের বড় সেই অচিন ব্যক্তি একসময় যেন প্রতিজ্ঞা করেই বসল, আর মনে মনে বলতে লাগলো তাতে কি হয়েছে। বয়স না হয় একটু বেশি, কিন্তু মানুষ হিসেবে তো মন্দ নয়। তাছাড়া যাকে আমি পছন্দ করব তাকে যদি নাই পাই তাহলে এই জীবনের কোনো অর্থই নেই। এসব কথা ভাবতে লাগলো প্রিয়াঙ্কা। এই সব কথাই তার মনের মধ্যে ঘুরতে লাগে। তারপর আস্তে আস্তে ভাব হলো এবং একটা গভীর সম্পর্ক গড়ে তুলল প্রিয়াঙ্কার সাথে সেই অচিন ব্যক্তি। প্রথমত প্রিয়াঙ্কা এটা রাজি ছিল না, তারপর আস্তে আস্তে তার মন নরম হওয়া শুরু করে। তারপর প্রায় 1 সপ্তাহ ধরে তাদের এই মেলামেশা কিন্তু কেউ জানল না কেউ ওই সম্পর্কের কথা। এইভাবে কিছুদিন পার হলো। তারপর একদিন প্রিয়াঙ্কা অচিন ব্যক্তি ঘরের দিকে যেতে লাগে। হঠাৎ করে তারপর হেলেনা ও তার মেয়ে প্রিয়াঙ্কা যখন ঘরের ভিতর ঢুকলো, তখন তারা দেখলো অতিথি 3 জন তাড়াহুড়ো করে কি যেন খাটির নিচে লুকিয়ে রাখছে। ঠিক এই সময়
মাসুদ সাহেব খাটির নিচে কি রেখেছে?
এটা এটা তো একটা টিনের বাক্স।
আমরা দূর থেকে দেখতে পেলাম এই ঘর থেকে রাশি রাশি ধোঁয়া বেরোচ্ছে।
না, তেমন কিছু নয় তো। এই রান্না করার সময় বৈদ্যুতিক চুলার পাশে রাখা জামাটায় আগুন ধরে গিয়েছিল, সেটা থেকে এই ধোঁয়ার সৃষ্টি।
ও তাই বলুন, আমরা ভেবেছি অন্য কিছু। একটু সাবধানে থাকবেন।
এই বলে প্রিয়াঙ্কা ও তার মা হেলেনা ঘর থেকে বের হয়ে গেল, আর অচিন ব্যক্তি ঘরের দরজা বন্ধ করে দিল। যেতে যেতে প্রিয়াঙ্কা চিন্তা করতে লাগলো, আচ্ছা কি রাখা আছে খাটের নিচে? কিন্তু কেউ বুঝতে পারলো না যে ঘরের ভিতরে কি হচ্ছিল বা হয়েছিল, আর খাটের নিচেই বা কি আছে। সেদিন বিকেলে চেয়ারম্যান বাড়িতে ওসি আকবর সাহেব আসলেন চেয়ারম্যানের সাথে কথা বলার জন্য। চেয়ারম্যান সাহেব উঠোনে বসে কথা বলছে অন্য গ্রামেরই কিছু লোকের সাথে। আর ঠিক এই সময়
কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আশা করি ভালোই আছেন।
এই তো আছি কোনো রকম। তা এত বছর পর কি মনে করে?
আমি আপনার মেয়ে সহ 5 বছর আগে যারা খুন হয়েছে তাদের ব্যাপারে কিছু কথা বলতে এসেছি।
মানে আসামিকে ধরতে পেরেছেন?
আসলে না, কোনো আসামিকে ধরতে পারিনি এখনো। তবে
তবে তবে কি, এতদিন হয়ে গেল কোনো আসামিকে ধরতে পারলেন না, আপনারা কি করছেন?
আসলে যে বা যারা খুন করেছে তারা খুবই চালাক। তাছাড়া খুনটা হয়েছে অস্বাভাবিকভাবে।
অস্বাভাবিকভাবে মানে কি বলতে চাইছেন?
খুন করলে খুনি কিন্তু কোনো না কোনো আলামত রেখে যাবেন, কিন্তু এতদিন ধরে আমরা কোনো আলামত পাইনি, তাছাড়া কিভাবে খুন করা হয়েছে তাও বলতে পারছি না। শুধু এইটুকু তথ্য পেয়েছি, খুনি আসলে মানুষ নয়, অন্য কিছু।
মানুষ না মানে কি কি বলছেন আপনি?
জি হ্যাঁ, এটাই সত্যি। আচ্ছা আজকে তাহলে আসি, সাবধানে থাকবেন। তবে অপরাধীদের আমি ধরবই।
এই বলেই চলে গেলেন ওসি আকবর। করিম সাহেব কথাগুলো যেন বিশ্বাসই করতে পারলেন না। তিনি চিন্তা করতে লাগলেন আর বলতে লাগলেন, তারপর চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন তিনি। তাছাড়া তার মধ্যে এক ধরনের অস্থিরতার ভাব লক্ষ্য করা গেল। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল, দরজার খটখট আওয়াজে। করিম সাহেব ভয় খাটের এক কোণে বসে রইলেন আর রীতিমতো থরথর করে কাঁপতে থাকলেন আর অবিরাম ঘামতে লাগলেন। তিনি ভাবলেন এত রাতে কি বা আসবে। তারপর করিম সাহেব ভয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন এবং উচ্চ স্বরে বললেন,
দরজার ওপাশে কে?
কিন্তু কোনো উত্তর নেই। ভাবতে লাগলেন করিম সাহেব, আচ্ছা এত রাতে কে আসতে পারে? তিনি নিজেকে বোঝাতে লাগলেন, হয়তো আমার মনের ভুল। এই ভেবে তিনি আবার বিছানায় শুয়ে পড়লেন। ঘুম যেন চোখে লেগেছিল। ঠিক এমন সময় আবার দরজার খটখট আওয়াজ।
কে 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 ওখানে?
এবারও কোনো উত্তর নেই। করিম সাহেব আর রেগেই গেলেন। তারপর সে আর কিছু না ভেবে দরজা খুলে দিল। আর তখনই তার রক্ত যেন হীন হয়ে যেতে লাগলো। ভয়ে সে আর কথা বলতে পারছে না। সে দেখতে পেল তার থেকে দুই তিন হাত দূরে পাঁচ বছর আগে তারই বাসায় আসা সেই তান্তি দাঁড়িয়ে আছে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললে,
তুমি কেন এসেছো এখানে? আর কোথায় বা না বলে চলে গেলে?
এইসব আমার পছন্দ হয়েছে। এই গ্রামের মানুষ আর এক রক্ত, কি মজা কি মজা! আমার অনেক খাবার আছে এখানে, আর এইখানেই আমি আমার বংশ সৃষ্টি করব। কেউ কিছু বলতে পারবে না।
আমি তোমাকে ফাঁসিতে ঝুলাব।
আমারে কেউ কিছু করতে পারবে না।
তার চিৎকার কেউ শুনতে পেল না। তারপর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন করিম সাহেব। পরের দিন সকালে করিম সাহেব কাজের লোক এসে দেখলেন করিম সাহেব মাটিতে পড়ে আছেন। তারপর সে গ্রামের প্রতিবেশীদের ডেকে এনে ধরাধরি করে করিম সাহেবকে ঘরের ভেতরে নিয়ে এলেন। আর কিছুক্ষণ পরই করিম সাহেব জ্ঞান ফিরে এলো।
জামা সাহেব, কি হয়েছিল আপনার? হ্যাঁ, কি হয়েছিল?
এখানে অভিশাপ দেবে আসছে, অভিশাপ! কেউ বাঁচতে পারবে না।
কি বলতেছেন আপনি?
অভিশাপ? হ্যাঁ, অভিশাপ, একটা অশুভ আত্মার অভিশাপ। কেউকে বাঁচতে দেবে না সে, তোমরা বিশ্বাস করো আমার কথা।
আপনি পাগল হয়ে গেছেন? অশুভ আত্মা এখনকার যুগে কেউ বিশ্বাস করে নাকি? কোথায় সে?
কেমন দেখতেছে? কোথায় থাকে?
তোমরা বিশ্বাস করো আমার কথা, আমার কথা শোনো, তোমরা বিশ্বাস করো আমার কথা।
আসলে একা একা থাকতে থাকতে আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি বরং ভালো কারো কাছে গিয়ে চিকিৎসা করান, আমরা আসি।
এরপর সবাই চলে গেল করিম সাহেব বাড়ি থেকে। সবাই ধরে নিল করিম সাহেব পাগল হয়ে গেছে, কিন্তু কেউ বুঝতে পারলো না যে আসল ঘটনাটা কি। আর অন্যদিকে প্রিয়াঙ্কাদের বাসায় প্রিয়াঙ্কা ধোঁয়া জাতীয় কিছু একটা দেখতে পেল, কিন্তু ঘরে গিয়ে সে কিছুই দেখতে পেল না। সে যতবারই ঘরের ভেতর যায় ততবারই কাউকে না কাউকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় অথবা অন্য কোনো কাজ করতে দেখে। প্রিয়াঙ্কা অবাক হয়ে যায়, তারপর সে এটাকে স্বাভাবিকভাবেই মেনে নেয়। এরপর হঠাৎ একদিন প্রতিবেশী একজনের চিৎকার শুনতে পায় এলাকাবাসীর সবাই। এই চিৎকার যেন সব জায়গায় ছড়িয়ে পড়েছে, আর লোকটি চিৎকার করতে করতে পুলিশের গাড়ির সামনে এসে পড়ে। এদিকে বলে রাখা ভালো যে পুলিশের গাড়িতে করিম সাহেবের সাথে দেখা করার জন্যই এদিকে আসে।
আমি একজন লোককে আমাদের গ্রামের পূর্ব দিকের যে বন রয়েছে সেখানে দেখতে পাইছি।
তাহলে কি হয়েছে? তাহলে এত ভয় পাওয়ার কি আছে? কেউ না কেউ কাজের জন্য সেখানে গিয়েছে হয়তো।
না না না, আমি দুজন মেয়েকে নিয়ে যাইতে দেখছি।
কি বলছেন আপনি? কোন মেয়েকে নিয়ে যেতে দেখছেন? আপনি ঠিক দেখেছেন?
জি আকবর সাহেব, আমি ঠিকই বলছি।
আপনি যা বলছেন সত্যি বলছেন তো?
হ্যাঁ হ্যাঁ, আমি যা বলতেছি সব সত্যি বলতেছি। আর তাছাড়া
কি?
তাছাড়া আরো একজনের লাশ গাছের সাথে ঝুলানো ছিল। দৃশ্যটি দূর থেকে দেখতে মনে হয় যেন লাশটি শূন্য বাঁচতেছে, যেন তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তার মুখে দিয়ে অবিরাম রক্ত পড়তেছে। আর সব থেকে বড় কথা হলো এই দুজনের লাশটিকে লোকটি খাচ্ছে।
কি? আপনি কাউকে চিনতে পারেননি?
না, যে লোকটি ছিল তাকে চিনতে পারেনি, তবে ওই দুজন মায়েরও চিনতে পারছি।
কারা তারা?
ওই দুজন ছিল আমাদের মসজিদের ইমাম রহিম সাহেবের মেয়ে।
দেখেন, আপনি যা বলছেন তা ভেবে চিনতে বলছেন তো, কেননা যদি আপনার কথা সত্য না হয় তাহলে আপনি কঠিন বিপদে পড়তে হবে, আপনাকে বলে দিচ্ছি আগে থেকে।
সাহেব, আমি যা বলছি তা সব ভেবে চিন্তেই বলছি।
চলুন তো যাই সেখানে।
চলুন চলুন।
গাড়ি নিয়ে সে বনের দিকে চলল। বনে গিয়ে তারা যা দেখল এতে তারা অবাকই হয়ে গেল, কেননা তারা সারা বন খুঁজে কোনো লাশের চিহ্ন পেল না, আর সবচেয়ে বড় কথা কোনো রক্তের চিহ্নও নেই।
কোথায় এইখানে তো ছিল, এই তো এই গাছটার নিচে।
কোন গাছটার নিচে?
এই যে এই গাছটাই তো যেখানে ঝুলে ছিল ওই লাশটি, এই তো এই পুরানো পথ গাছটার নিচে। আর এই যে ঢালটি,
আপনি কি বলছেন বুঝতে পারছেন?
আমি সত্য বলছি, আমি সত্যিই দেখছি।
আমিলদার, এই লোকটার দিকে নজর রাখবা, আসামিকে ধরার জন্য হয়তো কোনো তথ্য দিতে পারে। চলুন রহিম সাহেবের সাথে দেখা করে আসি।
এরপর গাড়িতে উঠে রহিম সাহেবের বাড়ির দিকে চলল। রহিম সাহেব একজন ইমাম, বোনের পাশেই তার বাসা। আকবর সাহেবের বাসায় গিয়ে দেখা হয়ে গেল ইমাম সাহেবের সাথে।
রহিম সাহেব কেমন আছেন?
জি ভালো আছি, আপনারা?
আমরা আপনার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি।
কি বলুন?
আপনার মেয়ে কজন?
জি দুইজন।
তারা কোথায়?
ওই যে আমার ছোট্ট মেয়ে।
তারপর আরেক মেয়ে কোথায়?
আজ দুদিন হলো তাকে পাওয়া যাচ্ছে না।
তা আমাদের খবর দিলেন না কেন?
লোক লজ্জার ভয়ে কাউকে বলতেই পারছি না।
বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে,
আমরা এখন আসি।
সে কি কিছু না খেয়ে চলে যাবেন?
আরেকদিন এসে খাবো।
ঠিক আছে, কিন্তু আমার মেয়েটা?
মামলাটা খুবই ভাবান্তর, বেশ জটিল, বুঝলে? আর শোনো, তুমি কিন্তু কোথাও পালিয়ে যাবে না, বুঝেছ?
আমরা আজকে যে কাহিনী শুনছি সেখানে কিছুই আমরা এখন পর্যন্ত বের করতে পারছি না, খুবই রহস্যের মধ্যে আছে যে আসলে কি হচ্ছে। তো যেখান থেকে আমরা আগের পর্বটি শেষ করছিলাম, তারপর থেকে একটু ছোট করে বলে রাখি এই পর্বের কথা। সেটা হচ্ছে যে পাঁচ বছর আগে এক তান্ত্রিক এসেছিল প্রিয়াঙ্কাদের সেই এলাকায়, অর্থাৎ তারা যে গ্রামাঞ্চলে থাকে সেই জায়গাটিতে। তারপর তারা একদিন চলে যায়, তারা যাওয়ার পর পাঁচটি মেয়ের লাশ পাওয়া যায়, সেই মেয়েগুলো কিভাবে মারা গেছে কিছুই জানা যায় না। পাঁচ বছর পরে প্রিয়াঙ্কাদের বাড়িতে একজন আগন্তুক আসে, সে বলে সে সরকারি লোক, সেটা আমরা একটু আগে শুনেছি, সেখানে থাকতে চায়। এবং এক পর্যায়ে সেই লোকটি প্রিয়াঙ্কাকে তাকে গ্রাম ঘুরিয়ে দেখাতে বলে, পর তার সঙ্গে একটু ভাবও হয়ে যায়। এবং প্রিয়াঙ্কা তার বাড়ির দিকে একসময় যেতে থাকার পর দেখতে পায় তার বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো সেখানে গিয়ে কিছুই পাওয়া যায়নি, সেই আগন্তুক তাকে একরকম বুঝিয়ে দিয়েছে। কিন্তু অদ্ভুত ভাবে সেই করিম শাহ, অর্থাৎ চেয়ারম্যান, যে তার মেয়ে হারিয়েছেন, পাঁচটি মেয়ের মধ্যে একটি তার মেয়ে ছিল, তার বাড়িতে এক গভীর রাতে সেই তান্ত্রিক আবার এসে দেখা দেয় এবং বলে যে এই গ্রাম তাকে, এই গ্রামে এসে থাকতে অনেক ভালোবাসে, গ্রামে তার অনেক খাবার আছে এবং সে রক্ত খেতে ভালোবাসে, এরকম কিছু একটা। এবং আমরা পরে দেখছি যে সেই গ্রামের সেই কেসটা যে ইনভেস্টিগেশন করছিল যে পুলিশ অফিসার ইন্সপেক্টর আকবর, তার সঙ্গে দেখা হয় গ্রামবাসী। এবং সে গ্রামবাসী একজন গিয়ে তাকে বলে যে জঙ্গলের দিকে একটা লোককে দেখেছে দুটো মেয়েকে নিয়ে যেতে, এবং সেখানে সে একটি লাশও দেখেছে ঝুলন অবস্থায়। কিন্তু সে গিয়ে সেখানে কিছুই দেখতে পায় না, কিছুই দেখতে পায় না। তারপরে আবারও চলে আসে এবং বলতে পারে একটা মেয়ের লাশ দেখে বলতে ইমাম সাহেবের মেয়ের লাশ। তার কাছে গিয়ে জানা গেল তার দুটো মেয়ে আছে, কিন্তু একটি মেয়েকে পাওয়া যাচ্ছে না। এবং তারপরে কি হবে আমরা এখনো জানি না, আমরা পরের পর্বে চলে যাবো। অর্থাৎ রাত একটার ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা পরে জানবো কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। সঙ্গেই থাকবেন, প্লিজ আর আমাকে লিখতে থাকুন যেগুলো মোবাইল থেকে 221 নাম্বারে। আজ এসে আমি আছি আপনার সঙ্গে কুয়াশায়, আপনি শুনছেন এবিসি রেডিও 15.2। এলাকাবাসীকে লক্ষ্য করে কথাগুলো বললেন আকুশে, আর তার ঠিক পরের দিন সকালে দেখা গেল পাঁচ বছর আগে পাওয়া সেই ডোবায় আরো দুটি লাশ। লাশ দুটির একটি রহিম সাহেবের মেয়ের লাশ। লাশ দুটির অবস্থা অনেক করুণ, একটির অবস্থা একেবারে রক্তাক্ত আর অন্যটির মুখ দিয়ে গলগল করে রক্ত পড়ছে। লাশ দুটিকে দেখলে মনে হবে সদ্য যেন খুন করা হয়েছে। মেয়ের লাশ দেখে রহিম সাহেব দিশেহারা হয়ে গেছে, এদিক সেদিক ছুটতে লাগলেন তিনি। তারপর গ্রামবাসী এলো এবং লাশগুলোকে নিয়ে দাফন কাফন করতে চলে গেল। আকবর সাহেব আরো বেশি চিন্তিত হয়ে পড়লেন। তিনি এখন একমাত্র সন্দেহ করছেন, তিনি এখন সন্দেহ করছেন যে হতে পারে মেয়ে দুটি অনেক সুন্দর ছিল, হয়তোবা মেয়েটি তার কথায় রাজি ছিল না বলেই তাকে মেরে ফেলা হয়েছে। কিছু একটা চিন্তা করে আকবর সাহেব ছুটলেন এলাকাবাসীর বাড়ির দিকে, গিয়ে দেখলেন এলাকাবাসী সেখানে নেই। এতে আকবর সাহেব বুঝতে পারলেন প্রকৃত খুনি আসলে কি। অন্যদিকে চেয়ারম্যান সাহেব দিনে দিনে শুকিয়ে যাচ্ছে এবং প্রায় মরে যাওয়ার অবস্থা। এরপর থেকে দুই দিন পর পরই কোনো না কোনো মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। তিন চার দিন পর আবার তাদের লাশগুলো পাওয়া যাচ্ছে সেই ডোবায়। গ্রামবাসী আতঙ্কে দিশাহারা হয়ে পড়েছে, কেউ ঘর থেকে বের হতে চাচ্ছে না, যেন বের হলেই কোনো বিপদ হবে। গ্রামবাসী এবার বুঝতে পারল করিম সাহেবের কথাই ঠিক, এই গ্রামে নেমে এসেছে অভিশাপ, একদিন এই গ্রাম মানব শূন্য হয়ে পড়বে, সকলের মনের মধ্যে এই একই কথা। তাই একদিন চায়ের দোকানে,
এই ছেলে সমাধান চাবো না, দেখছি চেয়ারম্যান সাহেবের কথাই কি, তার সাথে কথা বলতে হবে।
ঠিকই বলছেন, আজই চেয়ারম্যানের সাথে কথা বলতে হবে।
তাইলে চলেন যাই,
আচ্ছা চলেন।
এলাকার আরো কয়েকজন প্রতিবেশী চেয়ারম্যান সাহেবের বাসায় গিয়ে তাকে জিজ্ঞাসা করছে নানা প্রশ্ন, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর নেই, কারণ তার আর কথা বলার শক্তি নেই। আর তার এই অবস্থা দেখে সবাই ধরে নিল যে এটা তার একটা ফন্দি, তাই এলাকাবাসী তাকে প্রশ্ন করেই যাচ্ছে। একসময় কাজের লোক এসে সবাইকে বলল তিনি আসলেই বোবা হয়ে গেছে। এরপর এলাকাবাসী যে যার মতো বাড়ি চলে যায়, কিন্তু কেউ বুঝতে পারল না কি হয়েছে তার সাথে, কেউ বুঝতে পারল না কি সম্পর্ক এই ডোবার সাথে গ্রামবাসীর, আর কি বা সম্পর্ক খুনির সাথে নারীর। এর পরের দিন এক প্রতিবেশী প্রিয়াঙ্কাদের বাসায় থাকা অতিথিকে দেখে এক চিৎকার দিল। তার এই চিৎকার শুনে আশেপাশের লোকজন সবাই ছুটে আসলো। ওকে আকবরসাহেব এদিকে আসছিল, হঠাৎ করে বাড়ির সামনে এত লোকজন দেখে তিনি গাড়ি থামালেন। আর ঠিক তখনই ছুটে এলো এক এলাকাবাসী।
আমি খুনিকে দেখছি, দেখছি স্যার।
কি বলছেন, কোথায়?
খুনির বন বিভাগের কর্মকর্তা সাইপুর সাহেবের, সাইপুর সাহেবের বাসায়।
এই কথা বলার সাথে সাথে তার মুখ দিয়ে গল গল করে রক্ত বের হতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই সে মারা গেল। ওসি আকবর সাহেব যেন কিছুই বুঝতে পারলেন না। তারপর একটা ভ্যান দিয়ে লাশটিকে মর্গে পাঠিয়ে দিলেন, তারপর ছুটলেন সাইফুল সাহেবের বাসার দিকে। আর বাসায় গিয়ে শুনতে পেলেন কান্নার আওয়াজ।
স্যার, স্যার, আমার বড় মেয়েকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না স্যার। এই যে দেখুন, এই যে আমার রানিয়ার তন্নির লাশ।
খুবই মর্মান্তিক কাহিনী। আচ্ছা, আপনার বাসা থেকে সেই অতিথিরা কোথায়?
তাদেরও আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না।
কি ব্যাপার, কি হয়েছে? কি লাশ? কার লাশ? দেখি দেখি, দেখি রনি তন্নি, কে কে খুন করতে আমার সন্তানদের?
তুমি যে চিঠিতে দুজন অতিথির কথা বলেছিলে, তারাই হয়তো এই খুন করেছে।
কি, আমি চিঠি দিয়েছি? ওই এখান থেকে যাওয়ার পর আজ পর্যন্ত কোনো চিঠিই পাঠাইনি। এইবার বুঝেছি সবকিছুই ওই খুনের বিচার। খুনি সেই প্রথমে চিঠি নকল করে তারপর মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তাকে কিডন্যাপ করা। দাঁড়াও
মজা। তারপর আকবর সাহেব ও প্রতিবেশী অনেকেই চেয়ারম্যান সাহেবের বাসার দিকে গিয়ে ভিড় জমালো। এত প্রতিবেশীকে দেখে তার বুকে যেন শক্তি ফিরে এলো। সাইফুল সাহেবকে ইঙ্গিত করে কিছু একটা বলতে চাইছেন তিনি, কিন্তু সাইফুল সাহেব যেন কিছুই বুঝতে পারছেন না। চেয়ারম্যান সাহেবের কথা বুঝতে পারলেন একমাত্র আকবর সাহেব। চেয়ারম্যান সাহেব যেন বলতে চাইছেন যেন তাকে ঘরের বাইরে নিয়ে যাওয়া হয়, আর আকবর সাহেব সেটাই বুঝতে পেরেছে। আকবর সাহেবের কথায় সবাই ধরাধরি করে চেয়ারম্যান সাহেবকে বাইরে নিয়ে গেল। ঘরের বাইরে আনার সাথে সাথে চেয়ারম্যান সাহেবের মুখে যেন কথা ফিরে এলো। তিনি এবার সবাইকে কাঁদো কাঁদো কণ্ঠস্বরে বলতে লাগলেন,
এইসব একটি অশুভ আত্মার কাজ, যে কিনা আজ থেকে 5 বছর আগে খুন হয়েছে ওই বনে, আর লাশ ফেলা হয়েছে ওই ডোবায়। আর এই খুনের পেছনে জড়িত ছিলাম আমি নিজে, আর এখন ওই আত্মা নিজের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য বংশধর সৃষ্টি করছে। যেই মেয়ে তার বংশধর সৃষ্টি করতে পারবে না তাকে মেরে ফেলা হয়, আর লাশ ফেলা হয় ওই ডোবায়।
কি বলছেন আপনি? আমার প্রিয়াঙ্কা কোথায়? তাকে কোথায় পাওয়া যাবে?
তাকে সহ অনেককে নিয়ে নেওয়া হয়েছে বংশধর সৃষ্টি করার জন্য। গতকাল সে আমাকে বলেছে সে সফল হয়েছে।
এই কথাগুলো বলে করিম শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সবাই আতঙ্কে একেবারে দিশেহারা হয়ে গেছে। এক পর্যায়ে তাকে কবর দেওয়া হল আর সবাই খোঁজ করতে থাকলেন হারিয়ে যাওয়া সব তরুণীকে, কিন্তু কোথাও পেল না তাকে। পরের দিন সকালবেলায় সে ডোবার পাশে অনেক মানুষের ভিড়। বন্ধুরা, শেষ হয়ে গেল আজকে কুয়াশার কাহিনী। একটু জটিল, একটু অন্যরকম, জটিল না, বেশ ইন্টারেস্টিং। বুঝতেই পারিনি যে তান্ত্রিকটা বেঁচে আছে। আসলে তান্ত্রিকটা বেঁচে নেই, এবং তান্ত্রিককে মেরে ফেলেছিলেন করিম শাহ নিজেই, যখন তিনি জানতে পেরেছিলেন যে তার মেয়েকে খুন করেছে সেই তান্ত্রিক। এবং সেই তান্ত্রিকেরই আত্মা বা অশরীরী আত্মা এই ঘটনাগুলো ঘটিয়েছে পরবর্তীতে। এবং প্রিয়াঙ্কার লাশ পায়নি, এবং সে তার বংশধর সৃষ্টি করতে চায়, সেজন্য সে কিছু মেয়েকে সে নিয়ে গেছে, এবং তাদের মাধ্যমে এটা হয়তো বা এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমার মনে হয়। তাসনি এবং তাসিন নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছে কৃষ্ণ লিখেছে ওয়াটার স্টোরি, মাথা পুরাই নষ্ট। অনেক ধন্যবাদ কৃষ্ণ। সোহাগ লিখেছে হাতি জিৎ থেকে শ্যামিন আপু, কি গল্প, শুধু রহস্য আর রহস্য, তবে ভালো লাগছে তাই শুনছি। আচ্ছা, আমার ছোট ভাই সুজনের সঙ্গে, অনেক ধন্যবাদ আপু। আমি ধ্রুব, খুনি হলো চেয়ারম্যান। হ্যাঁ, চেয়ারম্যান তো একটা খুন করেই ছিল, অন্য আর তান্ত্রিক ছিল, সে হচ্ছে আসল মূল কালপিট। অনেকে বুঝতে পেরেছে, প্রেডিক্ট করেছে, অনেকে লিখে পাঠিয়েছিল, কিন্তু শেষটা একটা একটা ট্রিস ছিল, যেটা যে কারণে বেশি মজা লাগলো আমার কাছে অন্তত। ওকে, আরো লিখেছে আলামিন, আজকে বলবো না কোনো গল্প, শুধু একটা গান। সেই গানটা কি? যে গানে আছে কুয়াশার টান, তাই তো আমি আর আমার ওয়াইফ মিস করি না একটিও পার্ট। ঘুমাই না শারমিনাপুর কুয়াশা সোমবার রাতে, কাব্যিক হয়ে গেছে লেখাটা। এনিওয়েজ, তারপরে হ্যালো শারমিনাপু, আমি রিয়া ঢাকা থেকে বলছি। তুমি আমার বন্ধু রিফাতকে, আচ্ছা রিফাত যখন শুনছে খুব ভালো কথা, অনেক ধন্যবাদ রিফাতকে আমাদের শুনবার জন্য। মাসিয়া লিখেছে ঢাকা থেকে, আপু তান্ত্রিকটা কোন শয়তান পূজারী, সামথিং লাইক দ্যাট আর কি। প্রীতম লিখেছে ইউ আর দ্য বেস্ট আপু, এই শো শেষ হওয়ার পর একটা রিমিক্স গান শুনতে চাই। গান ভালো ভালো বেশ কিছু গান আছে, তুমি সঙ্গে থাকবে নিশ্চয়ই শুনতে পাবে। আর আমি নামটা তোমার পড়তে পারলাম না, আই সরি। আর ইমরান হোসেন খান লিখেছে চিটাগাং থেকে, আপু তুমি কেমন আছো, অনেক ভালো ভালো কথা লিখেছে আমার সফলটা, অনেক ধন্যবাদ কমপ্লিমেন্টের জন্য। শ্যামিন আপু হাওয়া ইউ, আজকের গল্প খুব ভয়ঙ্কর, খোকন টঙ্গি থেকে লিখেছে। আচ্ছা, আর রংপুর বয় লিখেছে, আমিও কিন্তু কুয়াশাতে রেগুলার গল্প পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। ওকে পাঠান নিশ্চয়ই, আপনার গল্প যদি মনোনীত হয় তাহলে নিশ্চয়ই আমরা আপনার গল্প শোনাবো কুয়াশায়। রুস্তম লিখেছে মির্জাপুর টাঙ্গাইল থেকে, আপু খুব ভয় পাচ্ছি, আমি ঘরে কম্বল মুড়ি দিয়ে শুনছি। থ্যাংক ইউ কুয়াশা, থ্যাংক ইউ এবিসি, ওকে বা মোস্ট ওয়েলকাম। নয়ন লিখেছে পুরনো পতন থেকে, আপু আমি তারা রামপাম প্রোগ্রামে আসতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি গান গাইতে পারো তো? নিশ্চয়ই গান গাইতে পারো, গান গাইতে না পারলে কিন্তু এসে কোনো লাভ হবে না ভাই। আপু মিরপুর থেকে লিখেছে কি, ওপু আই এম সরি, হাই শামিন আপু, আমার মনে হয় তান্ত্রিক এবং প্রিয়াঙ্কাদের বাসায় থাকে গোয়েন্দার লোক নয়। একদম ঠিক। উত্তরা থেকে লিখেছে রাসেল এবং পলাশ, হাই আপু হাও আর ইউ, আমরা আপনার নতুন বন্ধু। আচ্ছা স্বাগত তোমাদের এবিসি রেডিওতে। সেতু লিখেছে ঢাকা থেকে, লিখেছে শুনছি দ্য স্টোরি ইজ ফুল অফ মিস্ট্রি, রাইট, একেবারে শেষে বোঝা গেছে যে কি হয়েছিল আসলে।
মিরপুর থেকে ইভা লিখেছে, আমার মতো ওই তিন, আমার মতে ওই তিন তান্ত্রিক পরে তিন অফিসারের রূপ ধরে ওরা তিনজন হয়েছে মেইন কালপ্রিট যারা তরুণীদেরকে হত্যা করেছে, তারাই ছিল মেইন কালপ্রিট। এক্স্যাক্টলি। আচ্ছা, সাইদুল ইসলাম উড়িঘাট থেকে লিখেছে, আপু আমার ভয় করছে, কখনো শুনিনি এরকম গল্প, ফার্স্ট শুনছি। আর আর তোহা লিখেছে কক্সবাজার থেকে, প্রিয়াঙ্কার বাসায় তিনটা তান্ত্রিক। আচ্ছা, মাসিহাত লিখেছে ঢাকা থেকে, আবু প্রিয়াঙ্কারের বাড়িতেও দুজন মেয়ের, মানে এবার কি ওদের পালা, এটা বেশ আগে এসেছে। আপি বাংলা একাডেমি না সরোয়ার্দি উদ্যানে বই স্টল, আর তুমি আর বিপি ভাইয়া কবে আবার বইমেলায় আসবে, কারণ আমি আসবো আর বইটা কিনবো আর তোমার অটোগ্রাফ চাই। জয় জয় বাংলা একাডেমি প্রাঙ্গণে এখন শুধু বাচ্চাদের মেলা হচ্ছে, ওই সেটাও বইমেলা, দুটো একই একই বইমেলা, কিন্তু বাংলা একাডেমির পার্টে হচ্ছে সব বাচ্চাদের বই, ছোটদের শিশুদের বই, এবং সরোয়ার্দি উদ্যানে হচ্ছে মেইন বড় বড় সব প্রকাশনাগুলো, যে অন্য স্টলগুলো, তো অন্য সব প্রকাশন সেখানে 247, 248, 250। আমি আর বিপি আবার কবে আসবো এই মুহূর্তে বলতে পারছি না, কারণ এখনো ঠিক হয়নি, হুট করে হয়তো চলে যেতে পারি, কিন্তু যাওয়ার আগে ডেফিনেটলি ফেসবুকে জানাবো, অথবা আমি যদি আমার হয়তো হাওয়া বদল শুনো আর প্রেম রোগ শুনো সেদিন জানিয়ে দেবো আমরা আবার কবে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, পূর্ণতা ইসলামপুর থেকে লিখেছে, আপু কুয়াশা শুনতে খুব ভালো লাগে কিন্তু ভয় লাগে, কি করবো বলো, তার চেয়ে কি আসল খুঁড়ি। কামরুল লিখেছে, আয়েশা আমির আপু কেমন আছে, স্টোরিটা খুব অসম, অনেক ভয় করছে, তোমাকে এবং কুয়াশা টিমকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি এবার জানিয়ে দিচ্ছি কারা কারা অভিনয় করেছে, আমি এত ভয় পেয়েছি যে আমি বলতে ভুলে গেছি। আজকের কাহিনীর নাম ছিল অভিশাপ, মূল কাহিনী পাঠিয়েছেন আমাদের একজন শ্রোতা মোহাম্মদ ইব্রাহিম মিয়া, এবং নাট্যরূপ দিয়েছেন শেখুস্তা আবিৎসারি, এবং সাউন্ডে ছিলেন সাউন্ড এডিটর খালিদ, এবং বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন নামগুলো বলে দিচ্ছি আমি। প্রিয়াঙ্কা চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, দাদির দাদি সাহেরা বানুর চরিত্রে অভিনয় করেছেন মিনু, বাবা মোহাম্মদ সাইফুল ইসলামের চরিত্রে অভিনয় করেছেন আপেল, মাহমুদ এমিল, আর হেলেনা চরিত্রে অভিনয় করেছেন, অর্থাৎ প্রিয়াঙ্কার মায়ের চরিত্রে অভিনয় করেছেন কুমকুম, চেয়ারম্যানের চেয়ারম্যান করিম শাহ চরিত্রে অভিনয় করেছেন মঞ্জুর ভাই, তান্ত্রিকের চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয়, পুলিশ ইন্সপেক্টর আকবরের চরিত্রে অভিনয় করেছেন অরণ্য শান্ত, এলাকাবাসী তিনজনের মধ্যে মনির, খালিদ এবং প্রতিবেশী ছিলেন, প্রতিবেশী রহিম সাহেব ছিলেন লোবান। এই ছিল আজকে কুয়াশার কলা কুশলী, এবং পুরো কুয়াশা টিমকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর চলে যাচ্ছি এখন আবার এসএমএস পড়তে। মোহাম্মদ আলামিন ব্যাপারে পাঠিয়েছে সাবিনা, সাবিনা আচ্ছা প্লাস সাবিনা, আচ্ছা দুজন একসঙ্গে। আচ্ছা, আপনি যেটা পাঠিয়েছেন সেটা পুরো আসেনি, ভেঙে গেছে, এটা ছোট করে পাঠালে বা দুবারে পাঠালে হয়তো আসতে, আপনি আরেকবার লিখে পাঠান। বান্দর জিলা থেকে পাঠিয়েছেন আলামিন, চিটাগং থেকে লিখেছে, হাই আপু কেমন আছে, আমি আর রাজীব পোটলা কুয়াশা শুনছি, খুব ভয় লাগছে, আজকে মেইন স্ট্রিট অনেক মিস্টেরিয়াস হয়েছে, আমার মনে হয় তান্ত্রিক গুলো মেয়েগুলোকে মেরে ফেলছে রাকিব মিরপুর থেকে। মোহাম্মদ বাড়ি দিয়েছে, আপু তুমি আমার এস এম এস বর্ণনা করে, দুটো এস এম এস করেছি আপু ঢাকা নতুন বাজার থেকে। মনিমা লিখেছে, আপু আমি আর আমার ফ্রেন্ড জেমি শুনছি, ভালো লাগছে, তুমি কোন কোন দিন কোন টাইমে বুক ফেয়ারে যাবে প্লিজ, যে টাইমগুলো বিকাল পাঁচটার আগে ওই টাইমগুলো, বিকাল পাঁচটার আগে আমার যাওয়া হবে, চারটার দিকে হতে যাবো, গেলে আমি চারটার দিকেই যাবো, আমি নেক্সট সানডেতেও যেতে পারি, মানডেতেও যেতে পারি, বাট এখনো আমি শিওর না, আমার কাজের উপরে ডিপেন্ড করছে, আমি জানাবো সেটা, প্রেম রোগে শুনো বা হাওয়া বদলে শুনো আমি বলে দেবো। আপু আমি জাহিদ খুন করেছে তান্ত্রিকগুলো। মোহাম্মদ স্বপন আলী লিখেছে, কুয়াশায় আলার এটা কি, আচ্ছা আমি বুঝতে পারলাম না জায়গা দিলাম। জামান লিখেছে, উত্তর থেকে শো এর কন্টেন্টটা ভালো, আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে। অক্ষয় লিখেছে, হালিশহর থেকে, কুয়াশার সাথে কোনো প্রোগ্রামের তুলনা হয় না, কুয়াশা ইজ লাভলি প্রোগ্রাম, ওকে থ্যাংক ইউ। আপু আমি রানায় এগুলো দারোয়ান করছে, কোন দারোয়ান, কিন্তু কোনো দারোয়ান ছিল না, সে মনে পড়ছে না আমার। হাই শামিন আপু, আমি চিটাগং এর আলামিন বড় ফাজল মডেল মাদ্রাসা থেকে, মোহাম্মদ মুস্তাকিম আপু আমার এসএসসি পরীক্ষা চলছে, দোয়া করবে নিশ্চয়ই। রাজু ফেনি থেকে লিখেছে, আপু আমার সালাম নেবেন, আমি ফেনি গভর্নমেন্ট কলেজে পড়ি, আমি আপনার নিউ ফ্রেন্ড, প্লিজ আমাকে ওয়েলকাম করুন, আই লাভ ইউ শামিন আপু এন্ড কুয়াশা। ওকে ওয়েলকাম টু এবিসি রেডিও। আইরিন লিখেছে, ঢাকা থেকে আজকের গল্পটা কেমন অদ্ভুত রহস্যে ঘেরা। সঞ্জীব লিখেছে, কুমার খেলতে গায়ে শামিন আপু, ওয়েডনেসডেতে আমার ফিজিক্স এক্সাম, সো প্লিজ প্রে ফর মি। আর কুয়াশাকে বেস্ট অফ লাক জানিয়েছে, তোমাকে বেস্ট অফ লাক জানাচ্ছি, তোমার পরীক্ষা ভালো হয়। নেশা লিখেছে, ডেমরা থেকে শামিন আপু কেমন আছো, আই লাভ ইউ অ্যান্ড কুয়াশা। ফোরকালীন শরীফ লিখেছে, চিটাগং মেয়র গলি থেকে, একই কথা লিখেছ যে তান্ত্রিক তিনজন গোয়েন্দা। নিপা লিখেছে, ওই অচিন ব্যক্তি তান্ত্রিক। অবন্তিকা লিখেছে, আচ্ছা আপনি মনে হয় এই প্রিয়াঙ্কাদের বাসায় যারা এসেছে তারাই হয়তো ওই মেয়েদেরকে খুন করেছে। মাসিহার ঢাকা থেকে লিখেছে, আপু মনে হয় অতিথি তান্ত্রিক। স্বপন আলী লিখেছে, কুয়াশা আমি আবারও আপনি আরেকবারও লিখেছেন, সেটাও পড়তে পারলাম, এখন এটা আপনি লিখে পড়তে পারলাম, আমি বুঝতেই পারছি না কি লিখেছেন। আপু আমি শারমিন, আপনাকে আমাদের আমাদের ভালোবাসেন নাকি মিস করেন, এটা প্রশ্নটার কি উত্তর দেবে বুঝতে পারছি না, ভেরি কনফিউজিং। হাই আপু, আমি পাভেল চিটাগং থেকে, আমার নতুন ফ্রেন্ড, কেমন আছো? তোমার নতুন ফ্রেন্ড, আমি সরি, তুমি দেখেছো টি এম এ আর, বুঝতে পারিনি তাই, আমার মনটা খুব খারাপ। সে সবাই ভালোবাসা দিবস পালন করেছে, সে করেনি, আমিও ভালোবাসা দিবস পালন করিনি, তো কি হয়েছে তাতে? মহসিন লিখেছে, যাত্রা বাড়ি থেকে, আপু আই লাইক ইউ, তবে কি এক এক পাগলির গল্প চালানো যাবে আগামীতে? গল্পটা পাঠাতে হবে, যদি দেখি কোনো রহস্যজনক গল্প থাকে বা ভয়ের কিছু থাকে তাহলে নিশ্চয়ই পাঠানো যাবে। হাই আপু, নাম নেই। ওকে রেজাও লিখেছে, চিটাগং থেকে, এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষায় থাকি কখন সোমবার আসবে। সোমবার মানে দ্য গ্রেটেস্ট শো কুয়াশা, এক্সট্রিমলি লাভ ফর কুয়াশা শামিন আপু, থ্যাংক ইউ সো মাচ। মরিমা লিখেছে, আপু আমি আর আমার ফ্রেন্ড, ও আচ্ছা পড়েছি বোধ হয় একবার, আমি সরি। আনিয়া লিখেছে, হাট হাজারি থেকে, চিটাগং থেকে, আপুনি আমি কুয়াশা সবসময় শুনি, বাট আজকে প্রথম SMS করলাম, কুয়াশার গল্পগুলো অনেক নাইস, থ্যাংক ইউ। ওয়াফিয়া লিখেছে, আপু আমার SMS ফার্স্ট SMS পড়বেই, কিন্তু পড়ে দিলাম। স্নেহা লিখেছে, ঢাকা থেকে, আপু কেমন আছো, আমি অ্যান্ড আম্মু কুয়াশা শুনছি, থ্যাংক ইউ। ওয়াসিফ আবিদ লিখেছে, মোহাম্মদপুর ঢাকা থেকে, শামিন আপু আমিও আমার ফ্রেন্ড অপু একসাথে তোমাকে শুনছি, উই লাভ কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। সাইদুল ইসলাম বুড়িঘাট থেকে লিখেছে, শামিন আপু আই লাইক ইউ, তার সাথে আপনার কথা অনেক সুন্দর, আই লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ সাইদুল। আজকে আমাদের একটা ক্যারেক্টারের নাম ছিল সাইদুল, সাইদুল না সাইফুল, সাইফুল আই এম সরি। হিয়া বিবা চিটাগং থেকে লিখেছে, আপু ছায়া সঙ্গী আমার প্রিয় বইয়ের একটি, ও হুমায়ুন আহমেদকে অনেক লাইক করি, এটা প্লে করার জন্য থ্যাংকস, আপু তুমি SMS পড়বে। মিম লিখেছে, ঢাকা থেকে, আপু কুয়াশা টিমের সবাইকে, সবাই অসাম, রিয়েলি অসাম, ওরা খুব খুব ভালো অ্যাক্টিং করে, আসলে একদম সত্যি কথা। শুকুর আলম কুমিল্লা থেকে লিখেছে, শামিন আপু ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আমি আপনাদের নতুন বন্ধু, আমি প্রতিটা অনুষ্ঠান শুনতে থাকি, আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ আপনাকে। রাহিক লিখেছে, চিটাগং থেকে, আমার মনে হয় স্পাইটাই হচ্ছে তান্ত্রিক। আপু আমি SSC এক্সাম দিচ্ছি ফ্রম রাঙামাটি, তাই বইমেলায় যাওয়া আর তাই বইমেলা যেতে পারছো না, কিনতে পারছো না? কুয়াশার বইটা আপু আগামী মাস পর্যন্ত কি বইটা থাকবে? আগামী মাস পর্যন্ত তো মেলা থাকবে না, ফেব্রুয়ারিতে 21 বইমেলাটা শেষ হয়ে যাবে, কিন্তু বইটা তুমি তোমার যে এলাকায় থাকো বা যেইখানেই থাকো, যে অঞ্চলে থাকো, সেখানে যত বড় বড় লাইব্রেরি আছে বা বইয়ের দোকান আছে সেখানে গেলেই তুমি পাবে। আমি এই ফাঁকে বলে দিচ্ছি, ঢাকার বাইরে যারা আছেন বা শুনছেন আমাকে, আপনাদের ওখানে বইয়ের দোকান যেগুলো আছে খোঁজ করে দেখেন, সব জায়গায় কুয়াশার বই আমার জানা মতো পৌঁছে গেছে, আর না গেলে আপনি পেয়ে যাবেন। আর মুন্না লিখেছে, গ্যান্ডারি থেকে, আয় শামিন আপু কেমন আছে, কুয়াশার বই কিনতে গিয়ে আমি তোমাকে দেখেছি, তোমাকে খুব নাইস লাগছিল, অনেক ধন্যবাদ মুন্না। আর আচ্ছা, হেলাল লিখেছে কক্সবাজার থেকে। আচ্ছা আপু, আমার বাসা কক্সবাজার, আমি কিভাবে আপনার কুয়াশার বইটি পাবো? কক্সবাজার বইয়ের দোকান আছে কিনা আপনি খোঁজ, নিশ্চয়ই আছে, খোঁজ নিয়ে দেখুন, আপনি পেয়ে যাবেন আমার আমার মনে হয়। আর চিটাগাংয়ে পাওয়া যাচ্ছে। একজন লেখক পাঠিয়েছে যে আপু আমি বাতিঘর থেকে বইটা কিনেছি। আপনি চট্টগ্রামের বাইরে সব জায়গায়, চট্টগ্রাম না অন্যান্য যে এলাকায় বা যে অঞ্চল আছে সব জায়গায় পাবেন, এটুকু আমি বলতে পারি। আর অনেকগুলো রকমারি ডট কম এর সঙ্গে যোগাযোগ করে দেখুন, ওরা কিন্তু বাড়িতে পৌঁছে দিয়ে আসে বই। আর নিয়ে লিখেছে আপু, প্লিজ 26 ফেব্রুয়ারি থার্সডে বিপিকে সঙ্গে নিয়ে বইমেলাতে এই আইসো, প্লিজ 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 প্লিজ। 26 ফেব্রুয়ারি মানে কত কি বার সেটা আগে দেখতে হবে। আর শানু মজুমদার লিখেছে ভাটিয়ারি থেকে, শামিনা আপু আমার সাথে কিছু ভৌতিক ঘটনা ঘটেছে, দয়া করে হেল্প মি। আমি তো এইটা হেল্প, ভৌতিক ঘটনা বলে আমি কি করে হেল্প করবো? আপনি লিখে পাঠাতে পারেন, শেয়ার করতে পারেন, আমি কুয়াশায় সেটা প্রচার করার ব্যবস্থা করতে পারি, বাট ভৌতিক ঘটনা ঘটলে আমার হেল্প করবার কিছু নেই ভাই। সামিয়া লেখেন সন্দীপ থেকে, আপু গল্পের শুরুতে দাদুর কাহিনীতে শুনতে আমার দাদুকে মনে পড়েছে, আমার দাদু অনেক এরকম করে বলতো। তানিশা মুরাদপুর ঢাকা থেকে, শামিনাপু আজকে আমিও বইমেলায় তোমাদের স্টলে গিয়েছিলাম কিন্তু তোমার সাথে দেখা হলো না। আহারে, তুমি কখন গিয়েছিলে? আমি 4:15 থেকে ছিলাম 6:30 পর্যন্ত। আগামী দিন যদি আসবো নিশ্চয়ই দেখা হবে, আমি জানিয়ে দেবো আমি আবার কবে আসবো। ওকে, এখন আমি একেবারে শেষে যারা পাঠিয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে যারা আছেন, তুহিন আছে সঙ্গে, তুহিন লস্কর লিখেছে, আয় শামিনাপু কেমন আছে? ভালো আছি আমি, আমি এবং আমার ফ্রেন্ড জিলানি কুয়াশা শুনছি, খুব ভালো লাগলো কিন্তু তার কাছে একটু কেমন যেন লিখেছে শেষটা, কিন্তু শেষটা কিন্তু সেরকম না, মন দিয়ে শুনলে খুবই বোঝার কথা, খুবই ইন্টারেস্টিং, এটা এমন টুইস্ট ছিল যেটা শেষে আমার খুবই ভালো লেগেছে, অনেকেই লিখেছে তাই। নুরুল আলমিন লিখেছেন ঢাকা থেকে, শামিন আপু আই লাভ কুয়াশা, ওকে থ্যাংক ইউ। ইয়াসির লিখেছে এটা আমার প্রথম SMS। হাবিব লিখেছে কার্তিকপুর থেকে, আপি লাভ ইউ, থ্যাংক ইউ। মহিউদ্দিন কামরাঙ্গি চর থেকে লিখেছে, আপু তুমি কখনো SMS পড়ো না, আমার বন্ধুরা একসাথে শুনছে। আচ্ছা, মোহাম্মদ মানিক লিখেছে, আপু তোমার ভয়েস সুইট, তোমাকে লাইক। আচ্ছা, থ্যাংক ইউ। আর এটাকে আর আমি সুমন নরসিংদী থেকে, আমাদের SSC এক্সাম শুধু তোমাদের শোনার জন্য এই পেছানো হয়, আমাকে শোনবার জন্য পেছানো হবে কেন? আলী একবার লিখেছে চিটাগাং থেকে, আয় শামিন আপু হাওয়ার ইউ, আই এম ফাইন। আলী একবার মুন্না নারায়ণগঞ্জ থেকে লিখেছে, আপু তুমি, আমি তোমার নতুন ফ্রেন্ড, এটা আমার প্রথম SMS। মনু গুয়েই মার মা বান্দরবান থেকে লিখেছে, হাই আপু আমার SMS পড়ছো না কেন, প্লিজ আমার SMSটা পড়ে শোনাও, পড়ে শোনালাম। আর তুহিন এটা পড়েছি, বরিশাল থেকে লিখেছে জিল মোহাম্মদ আমিনুল ইসলাম, আপু খালিদ মাসুদ ইজ দ্য গ্রেট তান্ত্রিক অ্যান্ড হি ইজ দ্য খুনি প্লাস ব্যাডম্যান প্লাস গোয়েন্দা, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আর এটা কে, কৃষ্ণ, আমি সবসময় আপনার SMS পড়ি, আপনাকে আমি অনেক পছন্দ করি, কিন্তু একই SMS এতবার, আমি তো বললাম যে আপনি লিখেছেন এটা লিখেছে, আপু আমি কি কুয়াশার বই পাবো? এটা আমি বলতে পারবো না, যদি লটারিতে আপনি নাম ওঠে আপনি নিশ্চয়ই পাবেন, একই SMS 150টা পাঠালে অন্যদেরটা তখন আর পড়া হয় না, খুঁজেই পাই না, একসাথে সব আপনারটা চলে আসে, প্লিজ হ্যাভ পেশেন্স। মাহি লিখেছে বান্দরবান, মাহি খায়াং বান্দরবান থেকে, হাই শামিন আপু হাও আর ইউ, আমি আপনার নিউ ফ্রেন্ড অ্যান্ড আই লাভ ইউ, শামিন আপু আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। শামিন আপি আমি শাকিল, আমি একজন নতুন লিসনার, কুয়াশা খুব ভালো লাগছে, চাঁদপুর থেকে লিখেছেন তিনি। মানিক লিখেছে চিটাং থেকে, হাই শামিন আপু কেমন আছে, ওয়েডনেসডেতে আমার ফ্রেন্ড নিশুর ফিজিক্স এক্সাম, ওকে বেস্ট অফ লাভ বলে দাও, ওকে অল দ্য বেস্ট নিশু ফর ইউর এক্সাম। রিপন লিখেছে, রিপন মনাস মনসা, এটা কি নাম, পটিয়া থেকে, হাই আপু আমার ফ্রেন্ড ইশরাত শুনছে, ধন্যবাদ ইশরাতকে। কল্যাণপুর ঢাকা থেকে ফারহান লিখেছে, আপু আমি কখনো কুয়াশার কথা ভুলি না, আজকের গল্প খুব ভালো লেগেছে, আর তার বন্ধু সুভা শুনছে, তাকে হাই বলতে বলছে, ওকে হাই সুভা। আর চিটাগাং থেকে নেভি হসপিটাল গেট থেকে আইম লিখেছে, হেভি অ্যান্ড অসম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখি শেষে এই মুহূর্তে কি আছে আমাদের সঙ্গে। তাসিন আছে মহেশখালী থেকে। কুয়াশা এপিসোড গুলো এমন ভাবে শোনানো হয় যেন সেগুলো চোখের সামনে দেখছি মনে হয়। আই লাভ কুয়াশা। থ্যাংক ইউ সো মাচ তাসিন। আজকে বিদায় নেবো এখানে। আবারও কথা হবে আমার সঙ্গে মঙ্গলবার অর্থাৎ আগামীকালকে। তারা রাম পাবে, প্লিজ আমাদের সঙ্গেই থাকবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট। This track was downloaded from FusionBD.com.